स्मार्ट एफएम सुनते थको।
হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM। রাত 11:59 শুরু হয়ে গেল ভৌতিক 90.8 উইথ আরজে কনক এন্ড ফিরোজ খান। রাত দুটো পর্যন্ত আপনার সাথে আছি, শোনাবো আপনার গল্পগুলো আপনার কাছে আপনার মতো করে শুধুমাত্র 90.8 FM ভৌতিক 90.8 এ। যদি চান তাহলে কিন্তু আপনিও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, ফেসবুক মাধ্যম রয়েছে, চাইলে ফেসবুকে আপনি আপনার মন্তব্য করবেন, চলে যাবেন facebook.com/এশিয়ান রেডিও এই ঠিকানায়। সেখানে শুরুতে যে পোস্টটি পাবেন ভূত রিলেটেড একটি পোস্ট, সেই পোস্টে সবার আগে লাইক দিয়ে কমেন্ট করবেন, দেন চাইলে কিন্তু সেটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারেন, রয়েছে SMS মাধ্যম। এবং যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে সেই ঘটনা অবশ্যই আমাদেরকে লিখে, আমাদের ফেসবুকের আরেকটি ফ্যান পেজ রয়েছে এবং সেই ফ্যান পেজটি হচ্ছে ভৌতিকের ফ্যান পেজ, সেই ফ্যান পেজে আপনার ঘটনাটা লিখে ইনবক্স করে দিন। এবং আমরা শুরুতে এরকম একটা ঘটনা শুনবো, তারও আগে জানবো আমাদের সাথে SMS মাধ্যমে কিভাবে জয়েন করবেন। এবং যাদের গল্পগুলো রিড আউট করা হয়ে গেছে অলরেডি তারা দ্বিতীয়বার পাঠাবেন না প্লিজ। এবং যারা যারা কেউ কেউ রয়েছেন অন্যান্য স্টেশনে ঘটনা লিখে পাঠিয়েছেন এবং সেই একই ঘটনা আমাদেরকে ইনবক্স করছেন, তাদেরকে বলছি প্লিজ একেবারে নিজস্ব যদি কোনো ঘটনা থেকে থাকে, ব্র্যান্ডিং অন্য কোথাও কোনো স্টেশনে আপনি ইমেল করেননি কিংবা সরাসরি নিজে গিয়ে বলেননি এমন কোনো ঘটনা, তাহলে সেই ঘটনাটি অবশ্যই লিখে আমাদেরকে ইনবক্স করুন। আমরা চেষ্টা করবো ফিরোজ খানের কণ্ঠে সেই ঘটনাটি শুনবার জন্য। শুরুতেই আমরা একটা ঘটনা শুনবো, যে ঘটনাটা আমরা কালেক্ট করেছি আপনার কাছ থেকে। সো হিয়ার উই গো ফর দ্য ফার্স্ট স্টোরি অফ ভৌতিক 90.8।
আমার কাজিন ভালোবাসত তার এক খালাতো বোনকে, কিন্তু পরিবার থেকে বাধা আসলো তাই তারা বিয়ে করতে পারছিল না। এদিকে মেয়েটাও তার বাবা মায়ের কথায় আর যোগাযোগ করেনি ছেলেটির সাথে। অন্যদিকে আমার কাজিন মেয়েটার জন্য পাগলের মতো হয়ে যায়। একদিন তার বন্ধু বলে কবিরাজের মাধ্যমে ওই মেয়েকে আনা যাবে। আমার কাজিনও বন্ধুর কথা মতো অনেক দূরের একটা কবিরাজের কাছে যায় আর কবিরাজ তাকে কিছু শর্ত দেয়। তার মধ্যে ভয়ঙ্কর শর্ত হল শ্মশান থেকে দাহ করা মানুষের শরীরের হাড় আনতে হবে এবং অবশ্যই অনেক রাতে যেতে হবে। কবিরাজ এও বলে দেয় যে হাড়টা নিয়ে আসার সময় তোমার পরিচিত অনেকেই পেছন থেকে তোমাকে ডাকবে, কিন্তু তুমি পেছনে তাকাবে না, তাকালেই তুমি মারা যাবে। একদিন রাতের বেলা আমার কাজিন কবিরাজের কথা মতো শ্মশানে যায় এবং ওই দিনে একটা মানুষের দাহ করা হয়েছিল আর সে খুঁজে খুঁজে একটা ছোট হাড় পায়। যখন সে হাড়টা নিয়ে আসছিল তখন পেছন থেকে তার মা রূপে কেউ একজন ডাকছিল, বাবা তুই এখানে এসেছিস, আমাকে নিয়ে যা বাবা। আমার কাজিন তখন দাঁড়িয়ে গেল কিন্তু পেছনে তাকালেন না, মনে পড়ল সে কবিরাজের কথা। আবার যখন সে হাঁটা শুরু করল ঠিক তখন তার প্রেমিকার কণ্ঠে তাকে ডাক দিল, বলল আমি তো এখানে, আমাকে একা রেখে চলে যাচ্ছেন কেন, আমাকে নিয়ে যাও, পেছনে তাকিয়ে দেখো আমি এখানে। কিন্তু আমার কাজিন তাকাচ্ছিল না। শেষে একটা ভয়ঙ্কর কণ্ঠে তাকে বলল, তোর হাতের ওইটা রেখে যা, না হলে তুই বাঁচবি না। কিন্তু আমার কাজিন কোনো কথাই তার কানে দিল না। আমার কাজিনের তখন একটাই চিন্তা, যে কোনো কিছুর বিনিময়ে সে তার ভালোবাসার মানুষকে পেতে হবে। সেই হাতটা নিয়ে ভোরে কবিরাজের কাছে যায় এবং কবিরাজকে হাতটা দেয়। তখন কবিরাজ বলেন, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে গোসল করে ঘুমাও। কবিরাজের কথা মতো সে বাসায় চলে আসে এবং সেই দিন এই স্বপ্ন দেখে কেউ তাকে বলছে, হাতটা নিয়ে ভালো করিস নি, এর জন্য তোর অনেক বড় ক্ষতি হবে, এর মূল্য তোকে জীবন দিয়ে দিতে হবে। এভাবে কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে আমার কাজিন শুকিয়ে যাচ্ছিল। অনেক ডাক্তার দেখেও কোনো লাভ হচ্ছিল না। এক রাতে তার মাকেও স্বপ্ন দেখায় তার ছেলে কি করেছে, আর তার মাকে বলে, আমরা তোর ছেলেকে মেরে ফেলব, তোর ছেলে অনেক বড় অন্যায় করেছে। এটা দেখার পর আমার কাজিনের আম্মু কাজিনকে জিজ্ঞেস করে, তুই সেদিন রাতে কি করেছিলি, কোথায় গিয়েছিলি? তখন আমার কাজিন সব খুলে বলে তার মাকে, এবং তার মা বলে, ওই হার যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। মায়ের কথা মতো সে কবিরাজের কাছে যায় হার আনতে, কিন্তু সে কবিরাজকে আর পাওয়া গেল না, সে কোথাও নেই। দিন দিন আমার কাজিন এখন অনেক শুকিয়ে যাচ্ছে, সে অনেক অসুস্থ। এক সময় অসুস্থ হয়ে সে মারা যায়। আবির হাসান ঢাকা খেল খেলতে থেকে বলছে, ভালো থাকবেন আপনারা। আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ফেসবুকে জয়েন করবেন facebook.com/asianvideo, সেই ঠিকানা। সেখানে ভৌতিক 90.8 এর একটি পোস্ট দেওয়া রয়েছে, সেই পোস্টে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, আপনার মন্তব্য জানান এবং তারপর শেয়ার করে দিন আপনার বন্ধুদের জন্য। রুবেল মাহমুদ বলছেন, ভূতের রাজা আমি। সাবর হিমায়তপুর থেকে আপনি আমাদেরকে শুনছেন। রয়েছেন আমাদের সাথে এমডি আরিফুল ইসলাম আশিক, বলছেন গুলশান থেকে, এই প্রোগ্রামটা আপনার কাছে খুবই ভালো লাগে, রেগুলার শুনি, আপনাদের কথাগুলো ভালো লাগে। ভালো আছেন ভাই? অফকোর্স অনেক বেশি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানান। আরিয়ান এখন রনি বলছে, আজকে খুব ভয় করছে, একা একা লাইফ ওকে করে আছি, লাইট অফ করে রয়েছি। অফকোর্স যারা একটু ভয় পেতে চান তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা আইডিয়া, অফকোর্স লাইটটাকে বন্ধ করে নেবেন। এ এইচ তন্ময় তিনি বলছেন, ভালোই চলছে ভাই। আর রয়েছেন আমাদের সাথে সাইফুল ইসলাম, এবং তিনি বলছেন, কমেন্ট প্রথম করলেন চরম তমা মুরাদি বরিশাল থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। আশফাক শিখ অনেক তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন অসাম প্রোগ্রাম।
আমাদের সাথে অসংখ্য বন্ধুরা এস এম এস এর মাধ্যমে যুক্ত আছে, আর আপনাকে বলছি বন্ধুগুলো যদি চান যে হ্যাঁ আপনিও আমাদের ভৌতিক 90.8 এ যুক্ত হবেন, আপনার মতামত লিখে পাঠাবেন, লিখতেই পারেন, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, আমাদের কাছে লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বার। তিনি যেমনটুকু লিখেছেন তার নাম হচ্ছে মাসুম ডেমরা, রসুল নগর থেকে। খুব ভয় পাচ্ছি, আরো ভয় পেতে রাত দুটো পর্যন্ত থাকবো। থ্যাংক ইউ সো মাচ, রাত দুটো পর্যন্ত আমাদের সাথে থাকুন। মুন্না আছে আমাদের সাথে গোপীবাগ থেকে, আমাদের সাথে আছে সুলাইমান ফ্রম গেট থেকে, শুনছে আমাদেরকে, খুব ভয় লাগছে। তার সামি আছে আমাদের সাথে শান্তিনগর থেকে, অনেক ভয় লাগছে। তার লিখেছে তন্ময় সাহা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে আছে। অবশেষে রাত 12টা বাজলো আর আমার প্রিয় অনুষ্ঠান শুরু হলো, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। সিএম আছে আমাদের সাথে শাহজাহানপুর থেকে, আমাদের সাথে আছে, তার নাম হচ্ছে শাহজাহান। আছে ভৌতিক প্রোগ্রাম রাত 12টার পরিবর্তে 11টা করা যায় কিনা এটা জানাচ্ছে, নিশ্চয় আমরা কর্তৃপক্ষকে জানাবো। রুবেল আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে আল সাদিন আছে আমাদের সাথে, বলদ আছে গাজীপুর থেকে, সুমাই আছে আমাদের সাথে, শুনছে আমাদেরকে, অনেক থ্যাংকস আপনাকে, ছয় মাস যাবত শুনছে, আজকে প্রথম আমাদেরকে এসএমএস করছে, আপনাকে ওয়েলকাম করছি এশিয়ান রেডিও 90.8 এফএম।
এন্ড নাও ইটস টাইম টু মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্টোরি। নেক্সট স্টোরিটা শুনবো, সেই স্টোরিটা আমাদেরকে একজন লিখে পাঠিয়েছেন facebook.com/voltik90.8, সেই অ্যাড্রেসে। যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটা লিখে ফেলুন এবং চলে যান facebook.com/voltik90.8। সেই অ্যাড্রেসে এবং সেই ঘটনাটা লিখে আমাদেরকে ইনবক্স করে দিন। যদি রেকর্ড করে পাঠাতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইলে রেকর্ড করে সেই ঘটনাটা আমাদেরকে লিখে আপনি ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুকে না ইমেইল অ্যাড্রেসে। ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com।
অ্যাক্সিডেন্টের ভাঙা বগিগুলো স্টেশনের পাশেই রেখে দেয়। এখন ঘটনায় ফিরে আসি। একদিন রাতে একটা বাসের ড্রাইভার ফোন করল যে আমার গাড়ির কাজ করতে হবে। তখন আমি কাজ করার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। তখন রাত 9টা, আমার যেতে হবে সেই ভাঙা বগির পাশ দিয়ে। যখন আমি বগিগুলোর কাছে এলাম তখন আমার সারা শরীর ভার হয়ে গেল আর মনে পড়ল এখান দিয়ে যারা রাতে যায় তারা নাকি ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। এই কথা মনে পড়তেই আমি ভয়ে ভয়ে এগোচ্ছি। যখন বগিগুলোর কাছাকাছি চলে এলাম তখন ভেতরে মানুষ নড়াচড়ার আওয়াজ শুনতে পেলাম। তখন মনে সাহস এল, পাহারাদার বোধহয় ভেতরে আছে। কিন্তু কাছে গিয়ে দেখলাম দরজা একেবারে শক্ত লোহা দিয়ে আটকানো। তখন আমার সারা শরীর ভারী হয়ে গেল। কাছাকাছি যেতেই জানালা দিয়ে দেখি কি যেন একটা সাদা পোশাক পরে বগির ভেতরে হাঁটাহাঁটি করছে। কৌতূহলবশতই আমি মোবাইলের লাইট নিয়ে এগিয়ে জানালার ভেতর দিয়ে দেখি অনেক মানুষ বসে বসে কান্না করছে, যাদের সারা শরীরে শুধু রক্ত, তাদের মুখ দেখা যাচ্ছে না। তখন আমার মোবাইলটা অফ হয়ে গেল। তখন একটা মেয়ে সাদা পোশাক পরে আমার কাছে আসলো। আমি ফোন অন করার চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না। এমন সময় জানালা দিয়ে একটা হাত আমার গলা চেপে ধরল। আমি ছাড়ার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই পারলাম না। তারপর আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম। এমন সময় আচমকা একটা চর আমার কালে এসে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি আমার গ্যারেজে আর আমার আশেপাশে অনেক লোক, ড্রাইভার। আমি তাদেরকে জিজ্ঞেস করতে লাগলাম আমার কি হয়েছিল, আমি শুয়ে আছি কেন। তারা বললেন আমার গ্যারেজে আসা দেরি হচ্ছে দেখে সে আমার বাসায় আসতেছিল। আসার পথে আমাকে বগিগুলোর মাঝখানে রেলের উপর অজ্ঞান অবস্থায় পায়। পরে আমাকে ধরে গ্যারেজে নিয়ে আসে। তখন আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। সেই রাতেই আমাকে নিয়ে তারা স্টেশন মাস্টার কাছে নিয়ে গেল। তখন আমি মাস্টারকে আমার গলা আর গাল দেখিয়ে সব ঘটনা বললাম। তখন মাস্টার বলল এখন বাসায় যান, বগিগুলো এখান থেকে সরিয়ে নেব। সকালে বগিগুলো সরাতে কর্মীরা বিকট গন্ধ পেল। বগিতে খুঁজে দেখে সিটের নিচে দুইটা পচা মরা লাশ পড়ে আছে, যার বিশ্রী গন্ধ। একটা ছিল ছেলে আর একটা মেয়ে। এখন বগিগুলো নেই, তাও রাতে ওখান দিয়ে যাওয়া আসা করি না, খুব ভয় করে। ভাইয়া এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
আজ কনক এবং ফিরোজ খানের সাথে শুনছেন ভৌতিক 90.8। পৃথিবীতে ভূত আছে কিংবা নেই সেই বিশ্বাস কিংবা অবিশ্বাসের জায়গায় আমরা আঘাত করবার জন্য এই মুহূর্তে মাইক্রোফোনে কথা বলছি না, বলছি আপনাদের আশেপাশে ঘটে যাওয়া এমন সব ঘটনার বিশ্লেষণ, যে বিশ্লেষণগুলো আপনারা নিজেরা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। এই যে ঘটনাগুলো আমরা দুটো পর্যন্ত শুনবো, একটাও বানানো গল্প না, একটাও নিজের লেখা ঘটনা না, কিংবা একটাও কোনো ওয়েবসাইট থেকে কালেক্ট করা ঘটনা। শুধুমাত্র একটি মাত্র প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে রাত দুটো পর্যন্ত আপনাদের নিজের ঘটনাগুলো উপস্থাপন করা হয়ে থাকে। আপনি লিখবেন অবশ্যই SMS মাধ্যমে এবং মন্তব্য করবেন facebook.com/asianradio। সেই ঠিকানায় যদি কোনো ঘটনা লিখে পাঠাতে চান তাহলে বারবার আপনাকে বলছি সেটার জন্য অবশ্যই একটাই উপায় রয়েছে এবং সেটি হচ্ছে আমাদের ফেসবুকের ফ্যান পেজ ভৌতিক 90.8 এর ফ্যান পেজ। অ্যাড্রেসটি হচ্ছে অনেকটা এরকম facebook.com/bhautik90.8। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। প্রতি মঙ্গলবারের মতো আজকেও আছি আপনার সাথে এবং SMS মাধ্যমে আমাদের সাথে যারা যারা রয়েছেন এর বাইরে রয়েছেন কিন্তু ফেসবুকে অনেকে সোহেল ইসলাম তিনি আমাদেরকে শুনছেন, এমডি আলমিন শুনছেন, আমাদেরকে শরীয়তুল হাসান তিনি বলছেন আমাদের সাথে রয়েছি এমনটাই বলছেন, আপনি NH উল্লাস তিনি আমাদের সাথে রয়েছেন, সোহাগ রানা তিনি আমাদেরকে কমেন্ট করেছেন রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, VSK উজ্জ্বল তিনি বলছেন ভালো আছো তোমরা বলো তো, ইয়েস উই আর ফাইন রয়েছেন আমাদের সাথে, আবু ইউসুফ ইউমন এবং স্টাইলিশ বয় ইসমাইল তিনি বলছেন কনক ভাই আজকে কি একটু বেশি ভয় পাবো, অফকোর্স আমার কাছে এরকমটাই মনে হচ্ছে এবং আমি কিছু রিসার্চ করেছি ভূত নিয়ে, সেই ভূত রিলেটেড রিসার্চ গুলো আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করবো। ফিরোজ হাসান ফিরোজ তিনি আমাদেরকে বলছেন যে শুনছি এবং ভয় লাগছে রয়েছেন আমাদের সাথে, শেখ জাহান মাহফুজ
যাচ্ছে অনেক ভয়ের গল্প শুনতে চায় নিশ্চয়ই। আয়ন আছে আমাদের সাথে, এনায়েত আছে আমাদের সাথে ঢাকা থেকে, সে ভৌতিক অনুষ্ঠান শুনতে চায় লাইভ এমনটাই নিশ্চয় আমরা জানান দিব। লিখছে রাকিব চৌধুরী ফ্রম মোহাম্মদবাগ থেকে আমাদের সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ। হাসান আছে আমাদের সাথে মোল্লা তার নামটি, নয়ন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে কুমিল্লা থেকে ভিক্টোরিয়াল, আজ ওয়ার্ল্ড টিচার ডে, সকল টিচারের প্রতি রইল অনেক শুভেচ্ছা এমনটা জানিয়েছে নিশ্চয় আমরা পৌঁছে দিলাম। আল আমিন আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে আবু সাইদ গুলশান থেকে, রাজু আছে আমাদের সাথে ফতুলা থেকে, উজ্জ্বল আছে আমাদের সাথে মেরুল পান্ডা থেকে, নাজিম নিজাম আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে নাইমরাজ মতিঝিল থেকে শুনছে, আমাদের সাথে আছে মেহেদি কারণগঞ্জ থেকে শুনছে, এরা দুটো পর্যন্ত থাকবো অনেক ভালো লাগছে তার শুনতে। নাফি আছে আমাদের সাথে শান্তিবাগ থেকে, সে আয়নার সম্পর্কে কিছু একটা শুনতে চাচ্ছে নিশ্চয়ই, আমরা চেষ্টা করছি আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য।
অফকোর্স যারা যারা আমাদেরকে লিখছেন তারা তারা লিখতে থাকুন ভূত রাখি খারাপ, এরকম প্রশ্ন অনেকবার আমাকে ফেসবুকে ইনবক্সে করে থাকে যে কনক ভাই আপনি ভূত নিয়ে রিসার্চ করছেন এবং ভূতের একটা শো পর্যন্ত করছেন যে ভূতরা ভালো নাকি খারাপ, এরকম প্রশ্নের উত্তরটা আমি এরকম দিতে ইচ্ছে করছি। বেশিরভাগ ভূতের গল্পই ভূতকে দেখানো হয়েছে খারাপ কোনো জিনিস হিসেবে যে কোনো মানুষের কোনো কল্যাণ করতে পারে না, তবে ভূত কিন্তু ডাইনি বা দানবের চেয়ে খারাপ একেবারেই নয়। ভূতেরা খারাপ হিসেবে দেখা হয় না সব জায়গাতে, ওরা কেবল আসে কেউ কেউ দেখা দেয় তারপর আবার চলে যায়। আমার এই স্টুডিওতে এসে অনেকেই অনেক ধরনের ঘটনা বলেছেন, তারা বলছেন যে না ভূত হিসেবে এমন কেউ একজন আমার পাশে ছিল যে কিনা আমার উপকার করেছে, ইনফ্যাক্ট আমি ক্রিকেট মাঠে যখন খেলতে গিয়েছি তখন সে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে তুমি এভাবে খেলো, যখন রাত দুপুরে একা একা হাঁটি হেঁটেছি আমি তখন সে আমার সাথে পাশে বসে বসে গল্প করেছে কথা বলেছে, ইনফ্যাক্ট পরীক্ষা তখন দিতে গিয়েছে তখন আমাকে পরীক্ষার হলে বলেছে যে এটা এটা পড়ে যা তাহলে হয়তো কমন পড়ে যাবে, এবং কারো কারো ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর ঘটনা পর্যন্ত শুনেছি যে না ভূত তাকে এত বেশি উত্তাসা করেছে যে তার স্বাভাবিক জীবন একটু ভালো যাচ্ছিল না। এনিওয়েজ যেটা নিয়ে কথা বলছিলাম ভূত খারাপ নাকি ভালো সেটা নিয়ে আরো অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। পৃথিবীর প্রত্যেক সাহিত্যে ভূতের উপদ্রব রয়েছে, খ্রিস্টপূর্ব 470 থেকে 391 পর্যন্ত। এখন একজন বিখ্যাত চীনা দার্শনিক ছিলেন, তার নাম ছিলেন মৌঝু, মধুর লেখাতেও ভূতের সন্ধান পাওয়া গেছে, তিনি নাকি ভূত দেখেছেন। রাজা সুজান ছিলেন চীনের রাজা, রাজা জীবনকাল ছিল খ্রিস্টপূর্ব 827 থেকে 783 সাল পর্যন্ত, এবং তিনি একমাত্র একজন লেখক যিনি কিনা স্বীকার করেছেন যে আমি ভূত দেখেছি। এবং এখন পর্যন্ত যারা যারা আমাদেরকে শুনছেন ভৌতিক 90.8 তাদের কাছে একটাই প্রশ্ন, আপনি ভূত দেখেছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে আপনি প্লিজ আমাদেরকে জানান SMS এর মাধ্যমে, লিখে ফেলুন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এবং তারপর আপনার কথাটা, আপনি ভূত দেখেছেন নাকি দেখেননি সেটা লিখে আমাদেরকে SMS করুন 2323 এই নাম্বারটা। এরপর যে আমরা চলে যাবো থার্ড স্টোরিতে, স্টোরি শুনে ফিরে আসি একটু পর, ভৌতিক 90.8 এর সাথে থাকুন।
Yeah.
আমি নারায়ণগঞ্জে থাকি, দশম শ্রেণীতে পড়ি। এই প্রথম একটা ঘটনা পাঠালাম। আমি জানি না কতটা ভালো করে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারব, তাও চেষ্টা করছি কিছুটা বলার। ঘটনাটি আমার মায়ের সাথে ঘটেছে। আমার মা তখন নোয়াখালীতে থাকত। ছোট করে ঘটনাটি বলি, আমার বড় আব্বু ছিল একজন নাম করা হাফেজ এবং খুব শৌখিন মানুষ, অনেক ফরেজগার। উনিও তার স্ত্রী মারা যাওয়ার পর তাদের ঘরটা ফাঁকা থাকত। গ্রামের কিছু অভাবী মানুষ ওই ঘরটায় থাকতে চাইত, কেউ থাকতে পারত না। কিছুদিন থাকার পর কেউ বোবা হয়ে যেত, হয়তো বা কেউ পাগলের মতো উল্টা পাল্টা বললে বলে রাস্তায় ঘুরতে থাকত। তেমন কেউ কিছু বলতে পারত না, কি হচ্ছে, কেন বা এমন হচ্ছে। আমার বাবা যখন বিদেশে চলে যায়, আমার মাকে তখন আমার দাদি থেকে আলাদা থাকতে বলা হয়। মা কোনো উপায় না পেয়ে ওই অলৌকিক ঘরে থাকার সিদ্ধান্ত নেয়। অনেকে তাকে বারণ করেছিল। আমার বড় ভাই তখন 3 মাসের বাচ্চা। সবাই বলেছিল 3 মাসের বাচ্চাটাকে বেঁচে থাকতে দাও, এমন ভুল করো না। তবু মা সাহস করে ওই ঘরে থাকবে ঠিক করে। প্রথম রাতের জন্য মা প্রস্তুত ছিল। সে জানতো তার সাথে ভালো কিছু হবে না, তাই সে দোয়া দরুদ পড়তে থাকে। এশার নামাজের পর হারিকেনটা চালিয়ে রেখে মা আমার ভাইকে নিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে মার চোখের সামনে হারিকেনটি নিভে যায়। মা কোনো কিছু না ভেবে ম্যাচের জন্য দাঁড়িয়ে, কিন্তু একই অন্ধকারে ম্যাচের জন্য যেখানে হাত দেয় সেখানে বড় বড় লোম আর খোঁচা খোঁচা চুল, তার হাতে পড়ে 4-5টা বাচ্চার। মা কি করবে, কাকে ডাকবে? অনেকক্ষণ পর মা তাদেরকে বলল, আপনারা কে, এখানে কি করেন বাবা? হঠাৎ মায়ের মুখে বাবা ডাক শুনে বাচ্চাগুলো চলে যায়। ওই রাতে মার ঘুমাতে পারেনি। কিছুদিন ভালো হওয়ার পর মা স্বপ্ন দেখে আমার হাফেজ বড় আব্বু বলছে, তুমি আমার লোকদের সম্মান করেছ, তুমি যতদিন আমার ঘরে আছ তোমার কোনো ক্ষতি হবে না, শুধু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। সেই থেকে দীর্ঘ 11 বছর কাটিয়েছে আমার মা সেই ঘরে, কোনো সমস্যা হয়নি। ভালো লাগলে সত্য ঘটনাটি পড়ে শোনাবেন ভাইয়ারা।
আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম, শুনছেন ভৌতিক 90.8 হার্জি কনক এবং ফিরোজ খান আছে আপনার সাথে। এসএমএস এবং ফেসবুক মাধ্যমে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেন। রয়েছে আমার হাতে চমৎকার কিছু ইনফরমেশন, ভূত রিলেটেড, হরর এবং সত্য ঘটনা। আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে কিংবা ভূত এখন পর্যন্ত যাদের কাছ থেকে গল্প শুনেছি প্রত্যেকের কাছ থেকেই ব্যক্তিগতভাবে আমার কাছে যদি কেউ মন্তব্য জানতে চায়, আমি বলবো এখন পর্যন্ত ভূত দেখিনি, আপনি দেখেছেন নাকি দেখেনি, সেই কথাবার্তাগুলো আমাদেরকে এসএমএস মাধ্যমে জানান। লিখে ফেলুন সেলফোনের মেসেজ
শুনছি, রাত 2 পর্যন্ত আছি, দেখি কতটা ভয় পেতে পারো, ভয় পাওয়াতে পারো। আমাদের সাথে লিখেছে, তার নাম হচ্ছে কায়াস, আমাদের সাথে আছে বায়োচিত, আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে তার নাম হচ্ছে মারুফ, মিরপুর থেকে সঞ্চালক, ভয় লাগছে। সাজ্জাদ আছে উত্তরা থেকে, 11 নম্বর সেক্টর থেকে, কেমন আছে জানতে আছে। আয়নাল হক মিরপুর 2 নম্বর থেকে আছে আমাদের সাথে, অনেক ভয় পাচ্ছে। প্রতীক আছে আমাদের সাথে টঙ্গী থেকে, আমাদের সাথে আছে। স্বর্ণালী আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। শুভ আছে আমাদের সাথে সিদ্ধিরগঞ্জ থেকে, অনেক ভয় পাচ্ছে। এভরি উইকলি শো উইক শুনে সে আমাকে জানাচ্ছে। সাদিকুর আছে আমাদের সাথে, গোলা আছে আমাদের সাথে, নরসিংহী থেকে আমাদের সাথে আছে, মুসরাদ আছে আমাদের সাথে, আর যে হৃদয় আছে আমাদের সাথে রাজ মিরপুর 11 নম্বর থেকে শুনছে। আবিদ আছে আমাদের সাথে লালবাগ থেকে, হৃদয় খান আছে আমাদের সাথে ঢাকা থেকে, আজ ফার্স্ট টাইম শুনছে, ওয়াসাম লাগছে। তন্ময় আছে আমাদের সাথে ঢাকা থেকে, লাইফ স্টোরি গুরু শুনছে। রোমান রাজ আছে আমাদের সাথে, আমাদের সাথে বরিশাল থেকে শুনছে, সেকেন্ড টাইম আজকে নাকি শুনছে, অনেক ভাল লাগছে। সাগর আছে আমাদের সাথে, রাজীব আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে মাহফুজ ফার্ম গেট থেকে। ওকে, থ্যাংক ইউ। নিশ্চয়ই মাঝে আমাদের সাথে যুক্ত থাকবেন শুনে এভাবে অনেকগুলি বন্ধু আছে আমাদের সাথে
ফেসবুক মাধ্যমে শুনছেন আমাদেরকে এম এইচ প্রিন্স মেহেদি তিনি বলছেন ভাই আমি শুনছি এবং ভয় লাগছে শেখ ছেলে জসিম তিনি আমাদেরকে কমেন্ট করেছেন হরস ও ভয় পেলাম গোবিন্দ হাসান তিনি ফরিদপুর থেকে বলছেন আমি লাস্ট স্টোরিটা খুব ভালো লাগে না বিকজ ছোট স্টোরি ভালো লাগে না এবং যখন বিগ স্টোরি হয়ে যায় তখন সেই বিগ স্টোরিটার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় মূলত যারা আমাদেরকে স্টোরিগুলো লিখে পাঠান একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জায়গায় আমরা অনেক ধারাবাহিকতা কন্টিনিউটিটা খুঁজে পাই না এবং ব্যবসায়ী ছোট গল্পগুলো আমার কাছে সব থেকে বেশি ভয়ঙ্কর মনে হয় তানজিম প্রান্ত তিনি বলছেন ভয় লাগছে এবং আর শুনতে পারবো না এমনটা আপনি লিখেছেন অলরাইট কারিমুল হাসান তিনি বলছেন লাস্ট স্টোরি ইজ অসাম এবং নাইন মাহমুদ তিনি আমাদেরকে বলছেন ভাই আজকের নতুন সূচি এবং খুব ভালো লাগছে প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় এম এইচ প্রিন্স মেহেদি তিনি আমাদেরকে এমনি কমেন্ট করেছেন এবং রয়েছেন আমাদের সাথে নাইমুল হাসান নাজমুল তিনি বলছেন শুনছি ভৌতিক 90.8 খুব ভয় লাগছে আমাদের সাথে জাহিদুল ইসলাম শাফিন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন রয়েছেন আয়াতুল নাইস বলছেন তিনি আমাদেরকে এমডি আলমিন বলছেন আমাকে কমেন্ট ভয় আমি ক্রিকেট উত্তর পাড়া থেকে শুনছি এবং শাহিন মাহমুদ তিনি বলছেন আমাকে হ্যালো ব্রাদার কেমন আছো আমি অনেকের পর ভৌতিক শুনছি খুব ভয় লাগছে নাকি ভালো লাগছে অলরাইট ভালো লাগছে এবং যেটা মূলত ভয় লাগবার কথা সো নেক্সট স্টোরিটা আমরা শুনে ফেললো এবং এরপর কি থাকছে সেটা জানতে আমাদের সাথেই থাকুন
ছিলাম সেহেরি শেষ করে খুব জলদি বেরিয়ে পড়ি অন্য বন্ধুদের নিয়ে একটা রাস্তার পাশে ছটা তাল গাছ একসাথে আমরা সেখানে গিয়ে বসি ফজরের আজান হয়নি তখনও আমি রাতে না ঘুমানোর কারণে ক্লান্ত লাগছিল তাই গাছের সামনে শুয়ে পড়ি হঠাৎ গাছের ওপাশ থেকে আমার ঘাড়ে গরম হওয়া পড়ল আমি বাতাস ভেবে তেমন গুরুত্ব দেইনি এরপর আমার ঘাড়ে ঠান্ডা স্পর্শ অনুভব করলাম আমি সাথে সাথে সে পাশটা ফিরে তাকালাম দেখলাম কিছুই নেই যেহেতু এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করি সেহেতু বুঝতে পারলাম ব্যাপারটা এলোমেলো কিছু ঘটতে যাচ্ছে আমি উঠে বন্ধুদের তেমন কিছু বলিনি শুধু বললাম চল ফিরে যাই ওরাও চলে আসলো ওদের কিছুই জানায়নি কারণ সেখানে আমার কিছু বন্ধু অনেক ভীতু টাইপের যাওয়ার সময় আমরা আষ্টে গন্ধ পাই যেটা আমি বুঝলেও কাউকে বুঝতে দেয়নি সেদিন তারাবির নামাজের সময় মসজিদের পেছনে আমরা আড্ডা দিচ্ছিলাম তখন আষ্টে গন্ধ পাই আমরা জানতাম জায়গাটা ভালো না এক বন্ধু বললেন এই জায়গাতে যুদ্ধের সময় নাকি মানুষকে জীবিত পুঁতে ফেলত আরেক বন্ধু ফাজলামি করে বলে কে আছিস সামনে আয় দেখে তোর কত সাহস আমরা তেমন কিছু দেখিনি পরের দিন ফজরের আগে সেই বন্ধু আগেই মসজিদে চলে যায় সে দেখে কেউ নেই রাস্তায় হঠাৎ রাস্তার পাশের গাছে মনে হলো কিছু একটা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে গেল সে ঘুমিয়ে থাকা নাইট গার্ডের পাশে যায় এরপর এক বন্ধু আসে তারা একটু সরে যায় একটা কাঁটা গাছের উপর বসে তখন তারা দুজনে বুঝল কিছু একটা গাছ থেকে লাফিয়ে নিচে নামল তারা এদিক সেদিক তাকিয়ে ছোট গাছগুলো নড়ছে দেখতে পেল যেন ওগুলোর মাঝে কেউ দৌড়াচ্ছে তখন আস্তে পচা গন্ধ আরো বেড়ে যায় তখন তারা বাড়ি ফিরে যায় পরের রাত থেকে যে বন্ধু ফাজলামি করেছে সে গুড়ি গুড়ি বৃষ্টিতে বের হলেই কেমন কালো আকৃতির লম্বা বিস্তৃত চেহারার কোন একজন মানুষ দেখতে পায় এরকম অনেকদিন দেখেছে তারপর সে এক কবিরাজের কাছে যায় লক্ষ্য বিরাজ তাকে কিছু পানি পড়ার একটা তাপিজ দেয়। তারপর তার সাথে এরকম আর কোন ঘটনা ঘটেনি। ভাইয়া, এই ছিল আমার ঘটনা, ভালো লাগে বলে শোনাবেন।
টাঙ্গাল থেকে শুনছি, অনেক ভালো লাগছে শুনতে, লাইট অন করে শুনছি। অলরাইট, রাজদীপ রয় অর্ণব তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন কুমিল্লা থেকে শুনছি, অনেক ভয় লাগছে তবুও শুনছি, আশা করি শেষ পর্যন্ত থাকবে, অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। ইফতেকার আহমেদ সজীব তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, উত্তর খান মাদার বাড়ি থেকে রয়েছেন আমাদের সাথে রয়েছেন। ইসমাইল সলদাগর তিনি বলছেন চাঁদপুর থেকে সাথে রয়েছে, থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য এত দূর থেকে। VSK উজ্জ্বল আমাদেরকে কমেন্ট করেছেন এবং আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। রুবেল মাহমুদ তিনি বলছেন ভূতের রাজা আমি, সাভার হেমাদপুর থেকে আপনি আমাদেরকে শুনছেন এমনটাই জানিয়েছেন। প্রিন্স সালমান আমাদেরকে কমেন্ট করেছেন, আসিফ রহমান সাথে আছি থাকবো শেষ পর্যন্ত এমনটাই বলেছেন। এবং মালিকুল হাসান তিনি বলছেন ভাই আপনারা কয়েক স্টুডিওতে ইনভাইট করেন না কেন? আচ্ছা, আর কাউকে অবশ্যই স্টুডিওতে আমরা ইনভাইট করি, যদি সাথে ঘটনা ঘটে তাদের কাছ থেকে শুনতে ভালো লাগে। অবশ্যই আমাদের কাছে একটা অপশন রয়েছে, যদি স্টুডিওতে এসে কেউ ঘটনা বলতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে তাকে লিখে ফেলতে হবে, এ আর স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আর একটি স্পেস দিয়ে তার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 নাম্বারে।
আর আপনাকে বলছি SMS তো কর্মীদের নিয়মটা নিশ্চয় করা বলে দিয়েছে। আর যদি এই মুহূর্তে আমাদের সাথে চান যে যুক্ত হবেন, মতামত লিখবেন, লিখুন আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে, প্রথমে লিখুন ER স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথা, আমাদের কাছে লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। লিখেছে মারুফ আছে আমাদের সাথে ফার্মগেট থেকে শুনছে, আমাদের সাথে আছে আল আল আমিন গাজীপুর থেকে, ভৌতিক আমার প্রিয় অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ। বেলাল আছে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, গ্রেট স্টোরি। এমনটা লিখছে লুৎফুর আমাদের সাথে আছে, এরা দুটো পর্যন্ত থাকবো তার ভালো লাগছে। বাপ্পি আছে আমাদের সাথে যাত্রা বাড়ি থেকে, ভৌতিক ইজ ভেরি বেস্ট পার্ট অফ গ্রাম ইন বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ। অনামিক আছে আমাদের সাথে, আমি নার্ভাস থেকে, হাউ আর ইউ, আমরা অনেক ভালো আছি। লিখেছে আদনান আমিন জুরাইন থেকে আমাদের সাথে আছে, সবসময় শুনি, আজ আমি আপনাদের এসএমএস করছি, থ্যাংক ইউ সো মাচ, নতুন বন্ধু হিসাবে ওয়েলকাম করছি অ্যাপ্লিকেশন ৯৯.৫। লিখেছে মেহেদি আছে আমাদের সাথে, সাফায়াত আছে আমাদের সাথে, শান্তিবাগ থেকে শুনছে, পলাশ আছে আমাদের সাথে টঙ্গী থেকে, নাইস স্টোরি আমাদের জানিয়েছে, আল শাহাদিন আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, হারুন আছে আমাদের সাথে মাধবদী থেকে, ভয়ে মিস করছি অনেক, আমরা লিখেছে খারাপ লাগছে, অনেক ভালো লাগছে, সপ্তাহে দুই দিন ভর্তি করা যায় কিনা এমনটাই বলছে। লিখেছে আর এম আল আমিন আছে আমাদের সাথে গাজীপুর থেকে, শাহাদাত লিখেছে যাত্রা বাড়ি থেকে, সচিব আছে আমাদের সাথে, মিথু আছে আমাদের সাথে, মিন্টু লিখেছে আমাদের নতুন বন্ধু, আই ওয়েল লিসেনিং দিস শো, আই লাইক ইটস ভৌতিক লিখেছে মনসুর, মনির আছে আমাদের সাথে, সিনথিয়া লিখেছে কুমিল্লা থেকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে।
আমরা শুনবো কি সেটা আমরা শুনে আসবো এবং শোনার পর পরে আপনাকে বলছি আপনার মন্তব্যগুলো নিয়ে, কিন্তু আমরা একটু পরে ফিরছি। তো কি থাকছে আপনার জন্য জানতে আমাদের সাথে থাকুন।
আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ। আমি আপনাদের কাছে আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা, আমার সাথে ঘটেছিল। সেটা ছিল 2013 সালের রমজান মাসে, মেবি 18 রমজান বা 19 রমজান। প্রতিদিনের মতো সেদিন আমি আমার কাজ করতে মসজিদে যাই। আমি বলে রাখি শুরুতেই, রমজান মাস আসলেই আমার একটা দায়িত্ব আমার কাঁধে এসে পড়তো, সেটা হলো যে মানে ভোরবেলা সিহরের সময় প্রত্যেক মানুষকে মাইক দিয়ে মানে ডাকা। আমাদের ইমাম সাহেব কি করতো, উনি প্রত্যেকদিন মানে তারাবি নামাজ পড়ায় বাস আমার মতো উনি বাইরে চলে যেত, তো চাবিটা আমার কাছে দিয়ে উনি প্রত্যেক দিন বাইরে চলে যেত। তো সেদিন প্রত্যেক দিনের মতো সেদিনও আমি আমার কাজ করতে মানে মোবাইলটা এলান দিয়ে রাখলাম ফোনে দুইটা, তো ওই দিনের প্রত্যেকদিনের মতো সেই জন্য আমি এলানে ঘুম থেকে জাগলাম, জাগার পর দাঁতটা মানে ব্রাশ করার জন্য ব্রাশ নিলাম, তো ওই দিনকার ফোনটা হাতে নিতে মনে নাই, ফোনটা না নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছি দাঁত ব্রাশ করতে করতে। খুব অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে আমি মসজিদ দিকে আস্তে আস্তে চলে যেতেছি, তো মনটার মধ্যে তারপরে কেমন যেন একটা ভয় চলে আসলো যে আজকে কেমন যেন মোবাইলটা নিলাম না। ভয়ে ভয়ে আমি আস্তে আস্তে মসজিদ দিকে আগায় গেলাম। তো আমি বলে রাখি আমাদের মানে মেন রাস্তা থেকে মসজিদের একটা ছোট্ট একটা ইটের রাস্তা পরে একটু সামনে গেলে একটা বায়ে বড় একটা গাব গাছ, তার পাশে ছোট্ট একটা জঙ্গল, জঙ্গলের পাশে আমাদের মসজিদটা। তো আমি যখন মসজিদের গেটের সামনে গেলাম ঠিক তেমন সময় আমার কানে একটা শব্দ আসলো যে কে যেন কল সাইডে উজু করতেছে টিউবওয়েল। তাই আমি ভাবলাম আমার আগে তো কেউ কখনো আসে না, কারণ প্রত্যেক দিন আমি আসি আইসা মসজিদ তালাটা খুলা আমি সবাইকে ডাকি আবার বাসায় চলে যাই, তো কোনোদিন তো দেখলাম না। আসলে 3-4 বছর যাবত আমি এই কাজ করতেছি, বাট দেখি না যে কেউ আমার আগে আসে, আজকে কি আমার আগে আসলো, সেটা আমি আমার মনে নিয়ে নেই না। কি করলাম মসজিদের তালাটা খুললে আমি ভিতরে প্রবেশ করলাম, তো লাইট না জ্বালে আমি কি করলাম আমার যেই মাউথ মাউথের সুইচটা ওপেন করলাম। সুইচটা ওপেন করতে দিই ওই কলের স্পিডটা আরো বাইরে গেল, যে স্পিডটা সেই স্পিডটা আরো বাইরে গেল। সে বাইরে যাওয়ার পর আমি আর ডাক না দিয়ে আমি কি করলাম ওই দিকে লক্ষ্য করলাম বাইরে কি হইতাছে, যে না বাইরে দেখি দেখতে যাবো। তো আমি জিজ্ঞাসা করলাম কে কে ওখানে, একটু সামনে যখন আগাইলাম দুই পা তখন দেখি তিনটা লোক মানে সাদা পাঞ্জাবি এবং কি সাদা টুপি সেম একই রকম। আমি কখনো আমার লাইফে এরকম মানে ড্রেস দেখি নাই, এতটা উজ্জ্বল এবং ওনাদের থেকে কি একটা সেন্ট গ্রান আসতেছে তা আমি নিজেও মানে কল্পনা করতে পারিনি এবং আমি শুনিও না এরকম সেন্টের গ্রান। তো আমি একটু সামনে গিয়ে আবার যখন জিজ্ঞেস করলাম কে, ওনারা কোনো কথা বলতেছে না। তো আমার যে সুইচটা অন করা কিন্তু মাউথের এই আমার শব্দটা বাহিরে চলে যেতেছে, আমার পার্শ্ববর্তী মানে নানা সম্পর্কে আমার সেম বয়সী উনি শুনতে পাইতেছে, তো উনি বাইরে থেকে চিল্লাই চিল্লাই বলতেছে সাইদুল কে কি হয়েছে চিল্লাইতেছে কেন। তো আমি ওনারা কিছু বলি নাই, উনি বাইরেতে তো আমি মসজিদের ভিতরে মূলত, তো আমি লক্ষ্য করলাম ওই লোকগুলারে। যখন আমি জানালার কাছে গেলাম ওজুখানার ওইখানে লোকগুলা কি করলো কল সারা অবস্থায় আস্তে করে উঠে আসে, বলো উঠে আসার পরে মানে মেন দরজার দিকে আসতেছে। তো আমি লাইটও অন করতে আমার মনে নাই, আমি ওনাদের পিছু নিলাম দেখতেছি ওনারা কোথায় যাইতেছে বা কি উজু করলো নামাজ না পড়ে ওনারা যাইব কোথায়, সেই কারণে আমি ওনাদের পিছু নিলাম। তো পিছু নিতে নিতে হঠাৎ করে যে গাব গাছটা ওনারা ওই গাব গাছটার কাছে গেছে, আমি ওনাদের 10-8 হাত পিছনে, ওনারা গাব গাছের সাথে যাওয়ার পরেই আমি বললাম আপনারা ওইখানে দাঁড়িয়ে আছেন কেন, উজু করেছেন নামাজ পড়বেন, নামাজ না পড়ে কোথায় যান এত রাত্রে। ওনারা আমার কোনো কথা রিপ্লাই দিতেছে না, তো ওনারা এক পাশে গেল আস্তে আস্তে ওই জঙ্গল দেখাইতে দিতেছে। আমাদের বলে রাখি আমাদের ওই জঙ্গলের পাশেই আমাদের ব্রহ্মপুত্র নদী সেম, তো ওনারা ওখানে একটা ঘাট আছে ছোট, ওনারা কি করলো ওইখানে গিয়ে দাঁড়াইলো। তো আমিও ওই দিক দিয়ে পিছনে খেয়াল করি না আমি কোথায় যাইতেছি না যাইতেছি, আমি ওনাদের পিছনে পিছনে হাইটে যাইতেছি। হাইটে যাওয়ার পরে আমি সামনে পানি না অন্য কিছু আছে আমার ওই দিকে খেল না একটু, তাই আমি ওনাদের সাথে সাথে গেলাম। এখন ওনারা আমি দেখে অবাক হয়ে গেলাম কি ওনারা কি করতেছে ওই পানির মধ্যে দিয়ে হাইটে হাইটে যাইতেছে, আমি তো পুরাই অবাক। আমিও ওনাদের পিছনে পিছনে আমি যেই পাড়াটা দিমো পানিতে অমনি পিছন থেকে আমার ওই যে যেই ভাই আমার বলছে যে সাইদুল কে কে তুমি ওইখানে আসছো কেন, আমি বললাম ওই যে ভাই ওই লোকগুলো চলে যেতেছে উজু করছে নামাজ না পড়েই ওই টিউবওয়েল সাইডে দিয়ে চলে গেছে, টিউবওয়েল বন্ধ করে নাই। কয় কি কোক, আমি কই হ্যাঁ আমার আগে কেউ আসে না, উনিও জানে যে আমার আগে কেউ আসতে পারে না। তা আমি আবার নিচ তাকালাম আর কাউকে দেখলাম না, সে উনি আমার কি করলো আস্তে আস্তে নিয়ে আসলো, উনি বিশ্বাস করে নাই যে এটা বাস্তব হইতে পারে। আমি বললাম আপনি বিশ্বাস না হয় গিয়ে দেখেন এখনো টিউবওয়েল গুলো সারা আছে, আমি যেভাবে দেখলাম টিউবওয়েল গুলো সারা সেম ওখানে একইভাবে টিউবওয়েল গুলো সারা আছে, অচল দ্বারা পানি পড়তেছে। আমি এই ঘটনাটা আমার সাথে ঘটার পরে আমি কারোর কাছে শেয়ার করি নাই, জাস্ট পরের দিন শুধু আমাদের যে ইমাম সাহেব আমি ওনার কাছে বললাম যে হুজুর এরকম এরকম আমার সাথে ঘটছে। তো হুজুর আমাকে বললো দেখো হইতে পারে কোনো জিন ওনারা নামাজ পড়তে আসছিল তুমি ওনাদের আগে চলে আসছো, কারণ আমি বলি না হুজুর আমি তো প্রত্যেকদিন সেম টাইমে আসি আমার মানে আমার সাথে এরকম কোনটা ঘট নাই, আমার ওই ভাই যে ছিল সে ওইরকম একটা সেন্টের গান পাইছে, ওনাদের সাথে যেই গানটা ছিল আতর বাজি ইসের গান উনিও মানে মুগ্ধ হয়ে গেছে যে এত সুন্দর গান কোথা থেকে আসলো, মানে পুরো রাস্তায় পরের দিন সকাল পর্যন্ত এই সেন্টের গানটা পাওয়া গেছে। আমি আর লাইফে মানে এই ফার্স্ট টাইম মানে ভয় পাইছি, আমি কখনো মানে জিন ভয় পাইতাম না, ফার্স্ট টাইম এটি আমার সাথে ঘটছিল। আমার এরপর থেকে আমি আর যাই নাই, কারণ পর থেকে আমি ঢাকা চলে আসছি। এরপর থেকে আমার আব্বা আমার না করছে, না তুমি ঠিক আছে তোমার যাইতেই না, প্রয়োজন নেই, যদি পারে অন্য কাউকে দিয়ে ঢাকায় নিবে। ডিয়ার লিসেনার্স, এটি ছিল আমার প্রথম ঘটনা।
প্রথম ঘটনাটা শুনে ফেললাম একজন শ্রোতার কাছ থেকে। আপনার কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই সেলফোনের মেসেজ অপশনে চলে যান, দেখে ফেলুন এ আর স্পেস দিয়ে লিখুন B90.8 অর্থাৎ ভৌতিক 90.8 এর ফর্ম, দেন স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করে দিন 2323 এই নাম্বারটা। ফেসবুকে আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই রয়েছেন, রয়েছেন আমাদের সাথে পুষ্পম ঘোষ, তিনি বলছেন আমি আর আমার ছোট ভাই শুনছি কলোজিয়া থেকে আমার প্রিয় একটি প্রোগ্রাম ফিরোজ ভাইয়ের ভয়েস অসাম লাগে আপনার কাছে। রয়েছেন গালিবুল হাসান, তিনি বলছেন ফার্স্ট এপিসোড থেকে শ্রীরাম আছি আর আল্লাহর হাত দিলে অল টাইম থাকার চেষ্টা করব। রয়েছেন আমাদের সাথে কারিমুল হাসান, তিনি বলছেন কনক ভাইয়ের তথ্যগুলো খুব বেশি রকমের ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রয়েছেন আমাদের সাথে রাজকুমার সোহাগ, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। রেজবি হাসান, তিনি বলছেন আমাদেরকে নাম্বার লিখেছেন তিনি। ইশাক সন্ধ্যা, তিনি বলছেন হেই ব্রো আমি আছি নরসিংদী থেকে, থাকবো তোমাদেরই সাথে, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে রেজবি হাসান এবং কারিমুল হাসান সহ রয়েছেন ফায়ুজ রোজ যুবরাজ, রয়েছেন নিঝুম দিনের সাগর আমাদের সাথে এস এম এস করেছেন আমাদেরকে, নিঝুম দ্বীপের সাগর, রয়েছেন আমাদের সাথে কাজী বিল্লা সহ আরো অনেকেই।
এভাবে এস এম এস এর মাধ্যমে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে, তাদের মতো করেই আপনি আমাদের কাছে আপনার মতামত লিখতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন এ আর স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথা, লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে সামি বিপুল 10 নম্বর থেকে, লিখেছে ফিরোজ ভাইয়ের কণ্ঠ এত ভয়ের কেন, আমাদেরকে লিখেছে তার নাম পেয়েছে ভাইয়া আমি স্বর্ণালী সরকার নারায়ণগঞ্জ থেকে বলছি, প্রথমবার আপনাদের কাছে লিখলাম, থ্যাংক ইউ সো মাচ। রাহেন আছে আমাদের সাথে গঞ্জ থেকে নারায়ণগঞ্জ, প্রথম গল্পটি অনেক ভয়ের ছিল। তন্ময় আছে আমাদের সাথে বলদ গাজীপুর থেকে আছে, প্রথমবার এস এম এস করলাম, ওয়েলকাম ভৌতিক 90.8 থেকে। আলতাফ আছে আমাদের সাথে মিরপুর থেকে, জাকির আছে আমাদের সাথে বাসাপুর থেকে, নাইস স্টোরি আমাদের লিখেছে, মৌমিদা সাবার থেকে ভাইয়া আমি একটা স্টোরি বলবো বলা, ওকে ঠিক আছে আপনি পাঠিয়ে দেবেন আমার, দ্বীপ আছে আমাদের সাথে উত্তরা থেকে, ভালো স্টোরি ঢাকা থেকে আমাদের সাথে আছে, হানিফ অনেক পছন্দ করে, ডি এইচ কে নাজিম আছে আমাদের সাথে, সোহেল রানা আছে আমাদের সাথে, ইমন আছে আমাদের সাথে গ্যাংটা থেকে, উমর ফারুক আছে আমাদের সাথে, আরহান আছে আমাদের সাথে, সামির আছে আমাদের সাথে, হৃদয় খান আছে আমাদের সাথে, লিখেছে তার নামটি হচ্ছে শাহাদাত হুসাইন শরিয়তপুর থেকে আজ, ওকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
ডিয়ার লিসেনার্স, এখন আমি যে ঘটনায় বলতেছি সেটি আমার কাজিন তার সাথে ঘটেছিল 2014 সালের সেপ্টেম্বর মাসে। ঘটনাটি বলার আগেই বলে রাখি, আমার কাজিনের বাবা, বড় ভাই এবং মেজ ভাই তারা প্রত্যেকেই মাছের ব্যবসা করে, অ্যাকচুয়ালি বলা যায় জেলে। উনি একসময় মাছ ধরতো, বাট বিয়ের পর ওই পেশাটা ছেড়ে দিয়েছে, কারণ অনেকেই পেশাটা পছন্দ করে না। তো ওনার মা আবার একটা জিনিসে ভালো পারে, যে জিন বা প্রেত কাউকে ধরলে উনি ওইটা সারাতে পারে। তো একদিন রাতে উনি দুইটার দিকে বেরোছে প্রস্রাব করতে, প্রস্রাব করতে বেরোছে, বাথরুম ইউজ না করে উনি কি করছে, ওনার বড় ভাইয়ের ঘরের পিছনে একটা জায়গা আছে, ওইখানে ওনাদের বাড়ির সমস্ত ময়লা পরে, মানে ওনারা গরু পালো তো সেই বজ্র গিয়ে পরে ওইখানে প্রস্রাব করতে বসছে। তো উনি প্রস্রাব করতে বসছে, প্রস্রাব করার শেষে উনি যখনই উঠবে, উঠতে মাত্র পাটা বাড়াইছে, এমন সময় কে যেন ওনাকে ধাক্কা মেরে ফেলাই দিছে। উনি ব্যাপারটা বুঝতে পারতেছে না, উনি বললো হয়তো পিছলেগায় পড়ে গেছি। তা উনি দ্বিতীয়বার যখন ওঠার চেষ্টা করলো, সেম ঘটনা, আবার ওনারা কেচুনা ফালাই দিছে। উনি ভাবতেছে, আবার ভাবলো হয়তো ঘুমের ই আমার এখানটা কাটে নাই আমি শেষে। উনি তৃতীয়বার ট্রাই করার সাথে সাথে ওনারে একটা ধাক্কা মারে ওই গরুর যে গোবর আছে ওইখানে গোবরের স্তূপ ছিল গাতার গর্তর পাশে, ওইখানে ওনারা ফালাই দেওয়া হয়েছে। এর পাশে আবার একটা সাঁকু আছে, ওনাদের বাড়ি থেকে বিল রাস্তা যাইতে গেলে সাঁকুটা পার হইতে হয়, যদি গর্ত গর্তটা কাবার করে ওইখানে ওনারা ফালাই দেওয়া হয়েছে। উনি তো কিছুই বুঝতে পারতেছে না, উনি কি করলো ডাকা শুরু করলো বাড়ির ওনার একদম পাশেই নিকটেই ওনার বড় ভাই বড় ভাবে ঘুমাইতেছে। উনি এত জোরে জোরে চিল্লাইতেছে যে ওনার ডাকা আর শুনতে পাইতেছে না। ওনার আব্বা মা সবাই মানে সবাই ডাকতেছে বাট কেউ শুনতেছে না। ওনার ভাই ভাবি এত পাশে তারা শুনতেছে না, ওনার সাথে কি করতেছে উনি নিজে বুঝতেছে না। উনি যতবারই ওঠার চেষ্টা করতেছে ততবারই কেউ না কেউ ওনারে ওইখানে চাইপে ধরতেছে। এইরকম প্রায় 5-10 মিনিট যাওয়ার পর উনি কি করলো চেষ্টা করলো যে সাঁকুটা সাঁকুটার পাশে গিয়ে উনি ওঠার চেষ্টা করতেছে, বাট ওনারা উঠে যেতেছে না। ওনার এর মধ্যে কি করলো ওইখানে চুপা দিয়ে ধরছে এই গোবরের ভিতরে, কয়েকবার চুপা দিচ্ছে উনি পুরো অবস্থা গোবরে মাখামাখি। উনি যেই বাসে ধরতে চায় সাঁকুর সেই ওনারা ছিটকে নিয়ে আসে। এক পর্যায়ে কি করছে উনি বাস ছাড়বি না, ওই বাস সহ ভাঙিয়ে ফেলছে ওনার। তাও এই বাস ভাঙার যে একটা বিকট শব্দ ওই শব্দটা উনি শুনতে পাইছে কিন্তু বাড়িতে কেউ শুনতে পাইতেছে না। উনি যে এত জোরে জোরে চিল্লাইতেছে যে ভাই ভাবি আমার বাঁচান, কেজন আমার মারতেছে মেরে ফেলতেছে, বাট কেউ শুনতে পাইতেছে না ওনার চিল্লা চিল্লি। ওনার চিল্লা উনি চিল্লাইতেছে আর ওনারা যেই প্রেত বা ভূত ধরছে সে তারাই মারতেছে ওই একই জায়গায় গর্তের ভিতরে ওনার চিল্লাইতেছে। আর উনি বলছে আমার ছেড়ে দেন কি, উনি ওঠার চেষ্টা করতেছে বাট ওনার উঠে দিতেছে ওনার পায়ে দিয়ে তাই না নিয়ে এসে পড়তেছে। ওনার পরে লুঙ্গি ছিল লুঙ্গি খুলে ফেলছে, কি করবো ওনার বাঁচতে হইব তো। উনি মানে একটা জায়গায় কাবাডি খেললে যে অবস্থা উনি সেম একই অবস্থা হয়ে গেছে। প্রায় 1-1.5 ঘন্টা এই অবস্থা চলতেছে। এমন করতে 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 যখন ফজরের আজান দিব ঠিক সেম টাইমে কিছুক্ষণ আগে আমার আব্বা ওই দিকে যেতেছে, কারণ আব্বা বলে রাখি আমার আব্বা হচ্ছে একজন মানে কন্ট্রাক্টর, উনি লেবার খেলায় আমাদের নিজের সব বোট আছে, কারণ রাত্রে 2-2.5 বা 4 দিকে এরকম একদিন একের সময় উনি ওই লোক নিয়ে যায় ওই দিক দিয়ে। তো আমার আব্বাও খেয়াল করতে পারে না জিনিসটা যে কি হইতেছে। তো উনি আমার আব্বার দিকে ডাক দিছিল বাট আমার আব্বা শুনতে পাইতেছে না কেন জানি, তো ওনার এত জোরে জোরে বিকট শব্দ তাও শুনতে পাইতেছে না, হয়তো ওনার বয়সটার আগে কোনো কিছু করা হয়েছে সেই জন্য ওনার ডাক কেউ শুনতে পায় নাই। তো আমার আব্বা ওই দিক দিয়ে চলে গেছে। তার কিছুক্ষণ পর ওনার এমন এক মানে চুবা দিছে প্রাণ যায় যায় অবস্থা। সে ওই ওই সময় উপরওয়ালার নির্দেশ মনে হয় একটা গাড়ি আসলো সিএনজি এখানে থামছে, ওই আলোটা পাইয়া ওনার সাইডে দেওয়া হয়েছে, ওনার সাইডে দেওয়া হয়েছে। ওনার কোমরে মোবাইল ছিল, মোবাইলটা ওইখানে তখন ওনার ফালাইছে আর আগে নিচে পড়ে গেছে। তো উনি ওইখান থেকে আলোর মতো উনি উঠলো, ওঠার পরে কি করলো ঘরের দরজার সামনে গিয়ে ওনার মায়ের ডাক দিছে। মা ওনার মা আসার পরে ওনার দেখে তো অবস্থা মানে ওনার মা বুঝতে পারছে যে ওনার ছেলের সাথে কি করছে, কারণ যেহেতু উনি এইসব একটু সারাইতে পারে জিন সাধন করতে পারে কিছুটা উনি শিখছে, তো উনি দেখে বুঝতে পারছে। তো উনি বাড়ির সকলকে ডাক দিছে, সকলে ডাকি যে পরে কি হয়েছে বলেছে এই এইরকম এরকম আমার সাথে ঘটছে এই জায়গায়। তার তখনও শেষ নাই, যখন সবাই মিলে ওইখানে গেছে ওনার ফোনটা বলছে ফোন করি খুশি এইখানে কোথাও আছে, তো ফোন দিছে ফোন বাজতেছে, মেবি একজনে ফোনটা ধরতে গেছে ওনার বড় ভাই বা ভাবি। ওই মুহূর্তে হঠাৎ করে ফোনটা পানি পানির কাছে চলে গেছে, মানে উপর থেকে নিচে চলে গেছে ওনাদের সামনে দেখেই, মানে ওনার মা তো বুঝতে পারছে আর কেউ বুঝতে পারো না পারো যে না আমার ছেলের হাতে কি হয়েছে না হয়েছে। ওনার মা বুঝতে পারে কি করলো ওনারা বাসা নিয়ে গেছে, বাসা নিয়ে যাওয়ার পরে ওনারে গরম পানি দিয়ে গোসল করালো, গোসল করার পরে পরদিন পাশে আমাদের পার্শ্ববর্তী আরেকজন ই আছে এরকম কবিতা দিন সাধন করে, ওনারা এসে বলছে যে এরকম এরকম কি করছে। উনি বললো যে হয়তো তাদের প্রস্তাব করার সময় তাদের উপরে পড়ছে বা তাদের রাস্তা যাওয়ার চলাফেরা রাস্তার মধ্যে উনি বাধা সৃষ্টি করছে সেই জন্য মানে তার এই অবস্থায় হারাচ্ছে। ওরা বলেছে যে নেক্সট টাইম যাতে ওইখানে আর প্রস্তাব করতে না যায়, এরপর থেকে ওইখানে আর কেউ যায় না, ওই জায়গাটা বেড়া দিয়ে রাখছে।
দ্বিতীয় ঘটনা শুনে আসলাম একজন শ্রোতার কাছ থেকে। স্টুডিওতে ঠিক এমনি করে যদি আপনার ঘটনা এসে সরাসরি আপনি বলতে চান আমাদেরকে তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে সবার আগে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন B90.8 আর স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেভ করবেন 2323 এই নাম্বারটায়। ফেসবুক এর ফ্যান পেজে এই মুহূর্তে আপনি চাইলেই আমাদের সাথে জয়েন করে ফেলতে পারেন, জানা দিতে পারেন আপনার মন্তব্য facebook.com/asianradio সেই ঠিকানায়। অনেকে আমাদেরকে সেখানে কমেন্ট করছেন এবং যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে স্টুডিওতে আসতে পারবেন না তাহলে আপনার জন্য রয়েছে একটি রিটার্ন অপশন এবং সেই অপশনটি হচ্ছে অনেকটা এরকম facebook.com/bhautik90.8 সেখানে একটি bhautik90.8 নামক পেজ রয়েছে,
সেই পেজে আপনার ঘটনাটা লিখে ফেলুন এবং তারপর আমাদেরকে সেটি ইনবক্স করে দিন। আমরা চেষ্টা করবো সেই ঘটনাটা পড়বার জন্য। শেখ রাতুল ওভি আমাদেরকে কমেন্ট করেছেন facebook.com/asianradio এই পেজে, অর্থাৎ এশিয়ান রেডিওর ফ্যান পেজে। তিনি বলছেন, কেমন আছেন এবং চলে আসলাম প্রতি উইকের মতো। ভাইয়া, আমি কখনো ভৌতিক মিস করতে চাই না, বিকজ আই লাভ ভৌতিক অ্যান্ড কনক ভাই অ্যান্ড ফিরোজ ভাই, এম ডি ইসমাইল সদাগর। তিনি বলছেন, শুরু থেকেই সাথে রয়েছি। ফয়েজুল্লাহ, তিনি আমাদেরকে বলছেন, শুনছি এবং প্রচুর ভালো লাগছে। শেখ রাতুল অভি এগেন আমাদেরকে কমেন্ট করেছেন। সুমাইয়া আক্তার সুমা, তিনি বলছেন, হ্যালো ব্রো, হাউ ইউ? আমি একা শুনছি, কারেন্ট নেই, বাট তবুও ভালো লাগছে। আই লাভ দিস শো, ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ভেরি অ্যামেজিং এবং আপনাদের ভয়েস ইজ ওয়ান্ডারফুল। ভূত বলতে কিছু নেই, ভূত জিন পড়ে আছে, কারণ আল কুরআনে এমনটা উল্লেখ রয়েছে। ইনফ্যাক্ট আমরা একটা শো করেছিলাম যেখানে একজন বিজ্ঞ মানুষ ভূতের ব্যাপারে একদম এ টু জেড সবকিছু ইনফরমেশন দিয়েছিল। কারিমুল হাসান আমাদেরকে কমেন্ট করেছেন এবং সেই শোটা যারা যারা শুনে ফেলেছেন তারা তো অনেক বেশি লাগে ভূতের ব্যাপারে, চীনের ব্যাপারে, পরীর ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছেন। এবং যারা যারা সেই শোটা মিস করে ফেলেছেন তাদের জন্য কিন্তু অপশন রয়েছে, শুধুমাত্র গুগলে গিয়ে ভৌতিক 90.8 লিখে সার্চ দিলেই সেটি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। কত নম্বর এপিসোড সেটা আমি ভুলে গেছি, বাট ডাউনলোড করে হয়তো বা আপনি শুনে ফেলতে পারেন। হাজিবুল মিহ এদি, তিনি আমাদেরকে সিদ্দিক বাজার ঢাকা, মেহেদি হাসান ভাই, আপনার একটা অসম শো অন এয়ার করেন, আই লাভ ভৌতিক, আমি আর আমার বোন শুনছি, ভয় পাই বাট তাও শুনতে চাই, চেষ্টা করি সবসময় শুনবার জন্য। এবং ওয়েলকাম করে অফকোর্স আপনাকে এবং আপনার বোনকে, দুজনকে ওয়েলকাম করছি। ভৌতিক 90.8 এ রয়েছেন আমাদের সাথে রিবন মাহমুদ এবং জাহিদুল ইসলাম শাফিন আমাদেরকে কমেন্ট করেছেন।
আপনাকে বলছি, আমাদের সাথে আপনি এসএমএস এর মাধ্যমে যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার মতামত, আপনার নিশ্চয়ই আপনার মতামতের অপেক্ষায় আছি। লিখুন আপনার সেল ফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR, স্পেস দেবেন নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথা, লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। 2323 নাম্বারটি আমাদের কাছে লিখেছে, তার নামটি হচ্ছে লাবণী ইসলাম খুশিমণি ফ্রম টঙ্গী থেকে, তোমাদের নতুন বন্ধু। আমি বিশ্বাস করি, কারণ আমার নিজস্ব চোখে আমি ভুল দেখেছি। আপনাকে ওয়েলকাম করছি
সেক্ষেত্রে আপনার কাছে একটা প্লিজ রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনার ভূতের ব্যাপারে যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, আপনি যেমনটা করে দেখেছেন, যেভাবে দেখেছেন, আপনাকে চাই আমরা স্টুডিওতে। আপনি প্লিজ আপনার নামটা আরেকবার লিখে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে দেন। আপনি লিখে ফেলুন B90.8 এবং আপনার সেলফোন নাম্বার লিখে যদি আসতে চান তাহলে সেই ঘটনাটা লিখে 2323 নাম্বারে সেন্ড করুন।
নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। বিনয় আছে আমাদের সাথে লালবাগ থেকে, অনিক আছে আমাদের সাথে ঢাকা থেকে, আমাদের সাথে আছে রহিম বাংলা বাজার থেকে, আমাদের সাথে আছে সুমাইয়া আছে আমাদের সাথে, একা একা শুনছি খুবই ভয় লাগছে। জহিরুল ইসলাম আছে আমাদের সাথে যশোর থেকে, সে ভূত দেখেছে। আমি লিখছি ইমরান আছে আমাদের সাথে মুর্শিদগঞ্জ থেকে, আমি ভয় করছে না তার এমনটাই লিখছে। রাজু আছে আমাদের সাথে, ইমরান হোসেন আছে আমাদের সাথে, মানিক আছে আমাদের সাথে কলেজ রোড থেকে শুনছে, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আপনাকে। জয় গুলশান থেকে আছে আমাদের সাথে, বায়াজিদ হোসেন হৃদয় উত্তরা থেকে লিখেছে আমাদের সাথে আছে, অনুপম মতিঝিল থেকে আমাদের সাথে আছে, টগর আছে আমাদের সাথে উত্তরা থেকে, মাসুম আছে আমাদের সাথে শান্তিনগর থেকে আমাদের সাথে আছে, তার নাম হচ্ছে রিঙ্কু নরসিংহ থেকে ফিরোজ ভাই আছেন, দ্বিতীয় গল্পটি আর অনেক ভালো লাগছে আমরা লিখছি। আমি হৃদয় আছে আমাদের সাথে, এমডি বাবুল আছে আমাদের সাথে, জহিরুল ইসলাম জাহিদ আছে আমাদের সাথে, শারমিন আছে আমাদের সাথে, স্বর্ণার শিকদার আছে আমাদের সাথে, ব্রাহ্মণ বাড়িয়া থেকে ভূত দেখেছে সে এমনটাই লিখেছে, মনির আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, সুরাজ আছে আমাদের সাথে, ফরহাদ আছে আমাদের সাথে চাঁদপুর থেকে, ভূত নাই সে এমনটাই বলছে, শুভন আছে আমাদের সাথে, সোহেল আছে আমাদের সাথে বাসাপুর থেকে, আমাদের সাথে আছে আরিফ খিলখ্যাত থেকে, শুনছি খুবই ভয় পাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকুন।
এবং আরেকটি বার মনে করে দিতে চাই, আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল, যারা যারা ভূত দেখেছেন কিংবা দেখেননি সেই কথাবার্তাগুলো বিশ্বাস করেন কিংবা করেন না, সেই কথাবার্তাগুলো আমাদেরকে ইনবক্স এর মাধ্যমে না SMS এর মাধ্যমে জানান। লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR, স্পেস আপনার নাম, ঠিকানা, কথাবার্তা, তারপর আছে কিংবা নেই, দেখেছেন কিংবা দেখেননি সেই কথা দেখে 2323 এই নাম্বারটা সেন্ড করুন। আরেকটি বার আমরা ঘটনা শুনে ফেলবো আমাদের সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তার কাছ থেকে, এবং এরপর আপনার SMS এবং কমেন্ট গুলো নিয়ে ফিরছি।
ডিয়ার লিসেনার্স, আমি এখন যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটা আমার চাচার সাথে ঘটেছিল বিগত প্রায় 17-18 বছর আগে। আমাদের গ্রামের মানুষ সহজ সরল মানুষ, তারা সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা এমনিতেই ঘুমিয়ে পড়ে। তো আমার চাচা সারাদিন খেতে কাজ করার পর ঘুমিয়ে পড়ছিল। তো সেদিন রাত্রে কি হয়েছিল, উনি রাত্র 12:30 দিকে ঘর ঘুম থেকে হঠাৎ করে জাগে উঠছে। জাগে ওঠার পরে উনি প্রস্রাব করতে বেরিয়ে, ওই দিনকে আবার ছিল কি জ্যোৎস্না রাত, চাঁদনি রাত। তো উনি বের হওয়ার পর হঠাৎ করে দেখে প্রচুর আলো, উনি ভাবছে সকাল হয়ে গেছে, বললে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, মাত্র ঘুমাইলাম। তা উনি ওনার ছেলে ডাকতেছে, যে ছেলের নাম দুইটা, যে হালিম সকাল হয়ে গেছে তো চল খেতে যাবি না, গমগুলা পাকছে কাটতে হইব তো সব পড়ে যাইব। ছেলে ঘুম থেকে বলতেছে, কি কোন বাবা, এখন তো রাত্র মাত্র মাঝ রাত, এখন কিসের দিন, কয় তাহলে তুই ঘুমা, তুই বাচ্চা মানুষ তো তুই বুঝবি না। উনি কাস্তে একটা হাতে নিয়ে আস্তে আস্তে চলে গেল রাস্তা দিয়া, বাট একটা মানুষও নাই, উনি একা একাই চলে যেতেছে। উনি ভাবছে এত সকাল সকাল কে আর ডাকবো, আমি একাই চলে গেছে। ধর আস্তে আস্তে খেতে দিকে গেছে, কাউরে নাই, উনি একা একাই হাঁটতেছে নীরবে। আর ওনার মনে ভাবতেছে, আমি একাই চলে যেতেছি, কে উঠল না এত সকাল সকাল। তা উনি ওনার কথা মতো হাঁটতে হাঁটতে যাইতেছে খেতের দিকে, খেতে গেল বিশাল বড় চক, আমাদের ওইখানে প্রায় 4 গ্রামের চক একসাথে, অনেক বিশাল এরিয়া। ওইখানে ওনার একটা গম খেত ছিল, আমাদের এখানে 1% এক কানি হিসাব, 30% এক কানি। তো এক কানি খেত উনি গম তৈরি করছিল, ওইটা পাকছে, উনি বসছে কাটার জন্য, দেখে কেউ নাই। তো উনি একা একা 3 থেকে 4 আটি কাটার পর উনি খেয়াল করলো কি, ওনার পাশ দিয়ে 3 জন লোক গরু নিয়ে হাঁটতে হাঁটতে যেতেছে। উনি তখন উপরে দিকে তাকায় না, যে সূর্য না চাঁদ চাঁদ আছে। তো উনি বললো, এত সকাল সকাল গরু নিয়ে কেউ যায়? ওরা বলছে, কি ভাই এত সকাল সকাল কোথা থেকে গরু নিয়ে আসলেন? লোকগুলো আছে কিছু বললো না, লোকগুলো হাঁটতে যেতেছে। তো ওনার মনে কিছুক্ষণ একটা সন্দেহ হইল, উনি ওই লোকগুলা পিছনে হাঁটতে হাঁটতে যাইতেছে। আর লোকগুলা বলতেছে না, লোকগুলা যাইতেছে তাও কোন দিকে, চোখের একদম মাছ বরাবর। তো উনি ওনাদের পিছনে পাটে হাঁটতে যাইতেছে, কই দেখি ওনারা গরু নিয়ে কোথায় যায়। উনি পিছনে খেয়াল করে না, উনি কোথায় যাইতেছে বা ওনার পিছনে কি আছে না আছে। উনি ওই সামনের লোকগুলার পিছনে, সামনের লোকগুলার লক্ষ্য করতে করতে চলে গেছে সামনে আমাদের, বাট ওনারা কেউ কিছু বলতেছে না। উনি এক সময় যখন চোখের মাঝখানে গেছে, লোকগুলো হাঁটতে এসে ওনার কোনো কথা রিপ্লাই দিতেছে না। উনি কি করলো, এক সময় পিছনে তাকাই দেখলো, উনি কোথায় চলে গেছে, এত সকাল সকালে একা একা। উনি যাক কাস্তাটা হাতে, তারপরে কাস্তাটা হাতে আছে, উনি ওই কাস্তাটা হাতে নিয়ে খেতের দিকে এসে বসে দেখ, উনি ওনারভাবে আবারও কাস্তে দিয়ে ওই গম কাটতেছে, পাকা গম। আবারও 2-3 আটি কাটার পর লক্ষ্য করলো কিছু লোক ওনার পিছনে আছে, 2 থেকে 3 জন। তো উনি জিজ্ঞেস করলো, কি ভাই কাস্তে নিয়ে কোথায় যেতেছেন? কই ভাই ওই অমুক লোক আমারে বলছিল যে তার খেতের গমটা কাটে দিতে, এখন গিয়ে দেখি সে নাকি আরেকজন নিয়ে নিছে। তখন উনি বললো, যাক এত সকাল সকাল কারো যা পাওয়ার কথা ছিল না, আপনাদেরকে পাইছি, যাক আপনারা আমার খেতে কাজ করেন, আপনাদের মজুরি আমি দিয়ে দিব। উনি ওনাদেরকে কাজ করাতে বসানোর পর উনি যেটা লক্ষ্য করলো, উনি একাটি কাটতে কাটতে ওরা 4 আটি কাটে ফেলতেছে, উনি একাটি কাটাতে ওরা 4 আটি কাটে। এমন করতে করতে 1 ঘন্টার ভিতরে ওনার পুরা ক্ষেত সাফাই হয়ে গেছে। উনি অবাক হয়ে গেছে, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? তো লোক গড়ে বললো, ভাই আমি তো এত তাড়াতাড়ি কখনো আশা করতে পারি নাই, আপনারা কিভাবে কাটলেন? কো ভাই কাছিটা তো ভালো ছিল ধার, সেই জন্য কাটতে পেরেছে তাড়াতাড়ি। তো উনি বলে, ঠিক আছে আপনারা বসেন, আমি আপনাদের জন্য খাবার নাস্তা নিয়ে আসি, নাস্তা করে একবার টাকা নিয়ে যান। লোকগুলো বলে, না বসেন, আপনার সাথে একটু গল্প করি। তো আমার সাথে একটু গল্প করতেছে, তো ঘন্টা খানেক পর যখন 1 থেকে 1.5টা বাজে, এমন সময় কি করলো ওই লোকগুলো ওনার লক্ষ্য করলে কোন দিকে, সেই শ্মশানের দিকে, আমাদের শ্মশান। বললে কি, আমাদের শ্মশান এবং কবরস্থান পাশাপাশি, শুধু মাঝখানে একটা গাঁটলা দেওয়া আছে, শ্মশানের দিকে লক্ষ্য করলো। ওই লোকটা ওই আমার চাচাকে বললো, যে ভাই দেখুন তো ওইখানে কি হইতেছে, আগুন জ্বলো না কেন? ওর আরেক লোক বললো, যে হয়তো কেউ মরছে, ওনাদেরকে পড়া দিতে আসছে। তো আমার চাচা কি করলো, ওইখানে গেলো, ওনাদেরকে বললো চলো আমরা দেখে আসি। ওইখানে আবার মূলত আমাদের এখানে একটা কি, যে হিন্দুদের কেউ মারা গেলে ওইখানে মুড়ি বা মিষ্টি এসব দিয়ে খেতে দেয়, খাইতে দেওয়া হয়। তা ওনারা বললো, ঠিক আছে চলেন, তাহলে ওইখান থেকে নাস্তা করে আসি আমরা। তো উনি গেলো, ওরা 3 জন গেলো, ওইখানে গিয়ে দেখে শুধু 4 জন, আর একটা লোকও নাই। একজন লোক কি করতেছে, চিতা সাজাইতেছে, 2 জন লোক ডোল বেড়ে গান করতেছে, আর একটা লোক কান্না করতেছে শুধু, আর কোনো লোক নাই, ওই 4 জন লোক। আমার চাচা কি করলো, বলে এত অল্প লোক, আর ওই লোকের লোক বলতেছে হয়তো সকাল সকাল, তো এই জন্য কেউ আসতে পারে নাই। তো ওরা বললো, ঠিক আছে বসেন। কি করলো ওনারা, আবার ওদেরকে কি দিল, মিষ্টি বাতাসা বা মুড়ি এই জাতীয় কিছু খাইতে দিল। ওনাদেরকে ওরা খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করার এক পর্যায়ে আমার চাচার লক্ষ্য করলো ইসের উপরে, এই চিতাটা সাজাছে তার উপরে, কারণ চিতাটা অর্ধেক সাজানোর পর ওই অর্ধেকের উপরে লাশ দিয়ে আরো অর্ধেক সাজায়। মূলত ওইখানে উনি লক্ষ্য করলো যে যেমন লাশটা লড়তেছে, উনি আর কোথাও খেলনা করে ওইদিকে লক্ষ্য করতেছে লাশটা লড়তেছে। ওনার পাশের লোকগুলো আছে তাদেরকেও বলেন নাই যে লাশটা লড়তেছে, উনি শুধু ওইদিকে লক্ষ্য করেছিল। এক সময় কি করলো, একজনকে ওইখানে আগুন জ্বালাই দিল, মানে চিতাতে চিতা জ্বালাই দিল। তো চিতাটা অর্ধেক জ্বালানোর পর আমার সাথে লক্ষ্য করলো কি ওই চিতা থেকে যে লাশটা ওইটা উঠে এসে পড়ছে, মানে আস্তে আস্তে নামতেছে এদিকে আসতেছে। আমার চাচা তো পুরো অস্থির, ওনার পুরো শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেছে। উনি তখন বুঝতে পারছে যে না উনি কোথায় আছে। তখন উনি কি করলো, হঠাৎ করে উপরে চাইলো, উপরে চাই দে জোস না রাত রাত্রে রাত্রবেলা। তো আমার চাচা তো পুরোই অস্থির ভয়ে, এখন উনি দৌড় দিছে পালাইব। গেটের সামনে গেছে, গেট তালা মারা, গেটের সামনে যাওয়ার পর দেখে গেট তালা মারা, পাশের লোকগুলো কই ওরাও কেউ নাই। ওই আরেকটা সাইড দিয়ে ফাঁকা আছে গাঙ্গার সাইড দিয়ে যে নদীটা, নদীর দিকে গেছে, ওইখানে দিকে হঠাৎ করে বেড়া এসে পড়ছে। এখন উনি বেরিয়ে কি হবে, কিন্তু ওই লাশটা তো মরা লাশটা তো ওনার দিকে আসতেছে, আস্তে আস্তে আসতেছে ওনার দিকে। উনি তো ভয়ে অস্থির, কোথায় যাবো চিল্লাইতেছে কেউ শুনেও না। উনি এক সময় কি করলো, দেয়াল টপকায় বাইরে বেরোলো, যখন বাইরের দিকে দৌড় দিব এমন সময় লক্ষ্য করলো ওই লোকগুলা সামনে দাঁড়ায় আছে রাস্তা আটকে। তা উনি বুঝতে পারছে ওই লোকগুলো আর কেউ না, ওই লোকগুলো বাজে লোক। উনি এদিকে দৌড় দিচ্ছে, এদিকে দৌড় দিয়ে খেয়াল করলো এদিকেও ওরা আবার দাঁড়ায় রয়েছে। এর পাশে বলে রাখি একটা কালী মন্দির নতুন তৈরি করতেছিল, তখন থেকেই ওটি শুধু নিচ দিয়ে পাটাতনের মতো দিয়ে রাখছিল। এখানে একটা বড় বট গাছ ছিল, উনি কি করছে বট গাছের উপর উঠে পড়ছে ভয়ে, আগামী যাতে ওনারা কেউ না দেখে। উনি বট গাছে ওঠার পর এমন জোরে মানে ঝড় বইতে শুরু করলো, মনে হইতেছে যে তুফান ওনারা ফালাই দিব। বাট আসে উনি লক্ষ্য করে দেখে আশেপাশে কোনো গাছ একটা পাতা লড়তেছে না, শুধু উনি যেখানে যে গাছটাতে বসছে ওই গাছের ভিতরেই এত বাতাস বইতেছে। উনি বুঝতে পারছে ওনার সাথে নিশ্চয়ই খারাপ কিছু করতেছে। উনি ওইখান থেকে নাইমা বলছে যা হওয়ার হোক এখন বাইরের দিকে রওনা দিব। উনি এত জোরে দৌড় দিছে যে এই শ্মশানের গেটের বরাবর গেছে, অমনি কে যেন টান্দা ওনার ভিতরে নিয়ে গেছে। উনি তো আরো অস্থির, গিয়ে দেখে ওই লোকটা ওই মৃত লোকটা। উনি কি করলো এখন বয়ে বয়ে এখন বলছে কে আমার কাছে কি চাও তুমি, কিছু বলতে শুধু ওনার দিক তারাই আসতেছে। উনি চোখ বন্ধ কি করলো, চোখ না বন্ধ করে একদম জোরে একটা ধাক্কা দিল ওই ইডারে, আবার আগুনের উপর ফালাই দিল। আবার যখন আগুনের উপর থেকে আসছে উনি ওনার বা হাতে এর বাহার গালে ওই লাশটার ঠাস করে একদম থাপ্পড় মারছে। এরপরে উনি সেন্সলেস হয়ে গেছে, আমার চাচা সেন্সলেস হয়ে গেছে। এরপর ওনার তো আর কিছুই খেয়াল নাই, বাইরে তো ইজি মানে সবাই জানতেছে যে উনি তো খেতে গেছে এত রাত্রে করে। তারপর খেতে গিয়ে দেখে সবাই অবাক, এত বড় ক্ষেত এত অল্প সময়ের মধ্যে কীভাবে কাটা হইলো, খুঁজতেছে 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 পাইতেছে না। পরে শেষ পর্যন্ত কি যখন এদিক দিয়ে আসতেছে হাইটে হাইটে, তখন খেয়াল করলো কি একজন শ্মশানের ভিতর পড়ে রয়েছে। তখন কি করলো উনি এখানে ওনার শেষের অবস্থায় পাইছে, করার পরে যখন বাইরে নিয়েছে বলছে আমার সাথে এরকম এরকম ঘটছে। তার কিছুদিন পরই আমার চাচা মারা গেছে, মাছ ধরতে গেছিল সেম ওই শ্মশানের বরাবরই নিচে গাঙে। তখন আমাদের যখন ই হয় খরা চলে তখন আমাদের গাঙ শুকায় আঠু বা পাতা পানি হয়ে যায়, ওইখানে মাছ ধরতে গেছে দুপুরবেলা। ওইখানে কে মানে অদৃশ্য কেউ একজন ওনার সেম বাগালে থাপ্পড় মারছিল, থাপ্পড় মারার পর আঙ্গুলগুলো বসেছিল অদৃশ্য কেউ ওইখানেই মারা গেছে। রিয়েল লিসেনার্স, এই ছিল আমার শেষ ঘটনা।
আজকের শ্রোতার কাছ থেকে আমরা সর্বশেষ ঘটনাটা শুনে ফেললাম। আপনি শুনছেন ভৌতিক 90.8 হার্জে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছি। ফেসবুকে অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে যারা, তাদের মধ্যে আশামণি, তিনি বলছেন আমি আশামণি কেরানীগঞ্জ থেকে, আমি আর আমার ভাগ্নি রোজা শুনছি, একটু একটু ভয় লাগছে। রয়েছেন আমাদের সাথে সেনলেস তুহিন, তিনি বলছেন ঘটনাগুলো ভয়ের বাট
যখন আমাদের সাথে ঘটনাগুলো ঘটে তখন ফিলটা কম হয়, যখন অন্য একজনের মুখে দিয়ে শুনি তখন প্রচন্ড ভয় লাগে। অলরাইট, আমার মনে হয় একই ধরনের ঘটনা যদি আপনার সাথে ঘটে যায় এর থেকে বেশি রকমের বেশি ভয় পাবেন। মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে ভূতের গল্প শুনতে খুব বেশি রকমের ভয়ের ভয় যতটা লাগে তার থেকে বেশি ভালো লাগে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। বাসুম খান আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন রুমে লাইট অফ করে শুনছেন আপনি। মিনহাজ আবিদিন হৃদয় তিনি বলছেন একটি শো মিস করেন না আপনি, এমনটাই রয়েছেন। শৈফুল ইসলাম তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, ভাইয়া দিস ইজ দ্য ফার্স্ট কমেন্ট করলাম, অনেকদিন ধরে শুনছি তোমাদেরকে, আজ কিছু হরর মুভির নাম বলে দাও। প্রত্যেকটা এপিসোডে হরর অনেক মুভির নাম বলি, আজকে দেখা যাক আপনাকে হরর কোন মুভির নাম আমি বলতে পারি। সো লন্ডন 1920 এই মুভিটা আপনি দেখতে পারেন যদি আপনার হলিউড মুভি না বলিউড কোনো হিন্দি মুভি এবং সেই মুভির মুভিটা ভয়ের মুভি হয়ে থাকে এরকম কোনো মুভি দেখতে ইচ্ছে করে। নীল আকাশের হিরো তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, আবির হাসান কমেন্ট করেছেন, আতিক জয় অ্যাপল তিনি বলছেন ভাইয়া আমার কমেন্ট কেন পড়া হয় না, রয়েছেন আমাদের সাথে আরিফুল ইসলাম আশিক তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, ফারহানা ইতো আমাদেরকে কমেন্ট করেছেন।
আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে অনেকগুলো বন্ধুই যুক্ত আছে, আপনাকে বলছি আমাদের সাথে আপনার মতামত লিখে পাঠাতে পারেন। পরবর্তী যেমনটা জানতে চাচ্ছিলেন আপনার থেকে, আপনি ভূত দেখেছেন কিনা, ভূতে বিশ্বাস করেন কিনা, সেই মতামত লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন এ আর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। হাসান মেহেদি নিকেতন থেকে লিখেছে ফিরোজ ভাই আপনাদের সাথে জয়েন করে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। রেজা আছে আমাদের সাথে আহমেদবাগ থেকে, আর রাব্বি আছে আমাদের সাথে বরিশাল থেকে, আমাদের সাথে আছে লিজা বনশ্রী থেকে, ভাইয়া আমি তোমাদেরকে শুনছি একা একা অনেক ভয় লাগছে। সুজন আছে আমাদের সাথে, সোহেল রানা আছে আমাদের সাথে চান্দিনা কুমিল্লা থেকে, আবদুল্লাহ আছে আমাদের সাথে শুনছে রানবাস থেকে আমাদের সাথে, ইমরান হোসেন আছে গাজীপুর থেকে, সান্না থেকে শুনছে, মনির আছে আমাদের সাথে মহাখালী থেকে, আমাদের সাথে আছে মনির আর একটা বন্ধু মনোর্ধি থেকে শুনছে, শাহাদাত আছে আমাদের সাথে নিয়ামুল সাভার মেডিকেল কলেজ সাভার থেকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে রমজিত রাব্বি, তারা অনেকগুলো বন্ধু মিলে একত্র শুনছে। রাসেল আমি শান্তিনগর থাকি ভাইয়া ভয় লাগছে। আমাদের সাথে আছে শিশির ফ্রম নাখালপাড়া থেকে, আমি ভূত দেখেছি, ভূত আমার সাথে ঘটেছে, ভূত আমার জীবনের একটি কান কেটে নিয়েছে এমনটা লিখেছে। মতিঝিল থেকে আমাদের সাথে আছে রঞ্জয় আছে আমাদের সাথে গাজীপুর থেকে, আনুষি আছে আমাদের সাথে বসুন্ধরা থেকে, ভৌতিকের জন্য রেডিওটা অন করে দিচ্ছি, তন্ময় আছে আমাদের সাথে ঢাকা থেকে, রিয়াদ আছে আমাদের সাথে, মাহাদি আছে আমাদের সাথে, মান্ধা আছে আমাদের সাথে শুনছে, কাউসার শুনছে আমাদের সাথে, অনামিকা শুনছে আমাদেরকে, আলিফ মিরপুর থেকে শুনছে, তানজিম আছে আমাদের সাথে, প্রথম শুনছি তোমাদেরকে, বাদুল আছে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে আছে, মিরাজ আহমেদ, নিপু আছে আমাদের সাথে দোলাইপার থেকে, আজ ভৌতিক অনেক ভালো লাগছে, ফিরোজ ভাই কোনো ভাই অনেক থ্যাংকস এমন একটি চমৎকার শো করার জন্য।
শুনবো আপনার কাছে যদি ঘটনা থেকে থাকে তাহলে সে ঘটনাটা লিখে আমাদের ভৌতিকের ফ্যান পেজ ইনবক্স করে দিবেন, অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। আর এই মুহূর্তে চাইলে কমেন্ট করবেন আমাদেরকে, কমেন্ট করতে চাইলে facebook.com/asianvideo সেই ঠিকানায় চলে যাবেন, এবং ভৌতিকের যে পোস্টটি রয়েছে সেই পোস্টের শুরুতে কমেন্ট করবেন, লাইক দিবেন, তারপর শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। সো আমরা এ পর্যায়ে আবার চলে যাব ফিরোজ খানের কণ্ঠে গল্প শোনার জন্য, আপনি শুনতে থাকুন এশিয়ান ভিডিও 90.8 FM।
যে গল্পটা বলবো তার আগে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গার সম্পর্কে বলে নেই, জায়গাটা হচ্ছে ভারতের কলকাতা বারাকপুরে। আমি বাংলাদেশ থেকে সেখানে পড়তে চাই, বারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। আমি তখন ক্লাস ফোরে পড়ি আর ওখানে আমি ওই মিশনই থাকতাম। ওখানে নয়টা বড় বড় বিল্ডিং ও দুটো মন্দির ছিল এবং বড় মন্দিরটার পাশে গঙ্গা নদী ছিল, তার সাইডেই অভিভাবকদের বসার জায়গা, আর বড় একটা খেলার মাঠ ছিল, আর একটা হাসপাতাল ছিল, আর মিশনের চারপাশে। বারাকপুরের মিশনগুলোর বিল্ডিং ব্রিটিশ আমলের পুরনো। আপনাদের আরেকটি কথা বলে নেই, যদি আপনারা কখনো কলকাতা যান বারাকপুরের ওই মিশনে যেতে পারেন, মনে হবে একটি ছোট জঙ্গলে আসছে, এবার আসল ঘটনায় আসি। আমি যখন ওখানে প্রথম যাই তখন খুব ভালোই লেগেছিল। পুরো হোস্টেল ভর্তি ছাত্র, আমার রুমটা ছিল মন্দিরের একেবারে পাশে এবং তার সাথে নদী। রুমের পাশে আমাদের রুমে আমরা 14 জন ছিলাম আর পুরো বিল্ডিং এ টোটাল 100 বেশি ছাত্র ছিল। ওখানকার একটা নিয়ম ছিল যে সন্ধ্যা হলে সকলকে প্রার্থনা করতে যেতে হবে। আমরা যে বিল্ডিং এ ছিলাম ওখানে শুধু 4 ও 5 এর ছাত্ররা থাকে। এরকম ভাবে ভাগ ভাগ করে প্রতিটি বিল্ডিং এর ছাত্ররা মন্দিরে আসত। যখন প্রার্থনা হতো তখন পুরো মিশন নীরব হয়ে যেত। সেদিন আমি মন্দিরে যাইনি, শরীর খুবই খারাপ ছিল। এও বলিনি ওখানে ওই বিল্ডিং এ রুম ছিল 9টা। আমি আমার রুমে শুয়ে আছি, এমন সময় শোভন নামের একটা ছেলে হঠাৎ রুমে গেল। আমার রুম থেকে দেখা যায় মিডিল সাইডের পাশের ও রুম ছিল। আমি ভাবলাম হয়তো ও যায়নি। আমি উঠে ওর কাছে গিয়ে দেখি ও রুমে নেই। ভাবলাম হয়তো অন্য রুমে ঢুকে পড়েছে, কিন্তু কোথাও নেই। আমি একটু ভয় পেয়ে গেলাম। এর মধ্যে প্রার্থনা শেষ, সকলে রুমে আসতেছে। তখন আমি শোভনকে বললাম, তীরে রুমে এসে কোথাও উধাও হয়ে গিয়েছিলি? ও আমার দিকে তাকিয়ে বলল, আমি কখন রুমে আসলাম? আমি তো মন্দিরেই ছিলাম, তুই দেবাশিসের কাছে যান। আমি তখন পুরো অবাক। এর মাঝে প্রচুর ছুটি চলে আসলো, একে একে হোস্টেল সবাই চলে গেল, প্রায় ফাঁকা। আমি আর আমার কয়েকটা ছেলে বন্ধু ছিলাম। মসিরে বাসা যাওয়ার কথা থাকলেও সেদিন কেউ আসেনি, তাই বিধায় সে যেতে পারেনি। আমরা রাত 10টায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঠিক কেমন জানি নূপুরের আওয়াজ আসতে লাগলো। কিছুই বুঝতে না পেরে ভয়ে ভয়ে ওদের কাছে গিয়ে শুইলাম। তখন আনুমানিক রাত 2টা হবে এবং ওদেরকে বললেই ওরা হাসলো না, কারণ ওরা কিছু একটা জানে। এর কারণ ওরা এর আগে শুনেছে। তো আমি সেদিন কিছু আর বললাম না। পরদিন শুভনের কাছ থেকে সব জানতে চাইলাম, কিন্তু ও কিছু বলতে চাইল না। পরে অনেক জোরাজোরের পর ও বলল, আমরাও এর আগে এখানে অনেক রকমের ঘটনার মুখোমুখি হয়েছি। একদিন হঠাৎ দেখি মাঠের মধ্যে কেউ যেন দৌড়াচ্ছে, এত জোরে যে স্বাভাবিক কেউ এরকম দৌড়াতে পারে না। অনেকদিন হাসপাতালে হঠাৎ করেই মেয়ের কান্নার আওয়াজ আমরা শুনতে পাই। এখানে তো কোনো মেয়ে থাকে না, মেয়ে আসবে কোত্থেকে? তারপর সকালে যখন গার্ড মামার কাছে জানতে চাইলাম, তখন উনি আমাদেরকে যা বলল, তারপর কখনই ওই হাসপাতালে আমরা যাইনি আর কখনই একা থাকি না। উনি আমাদেরকে বললেন, এখানে মিশন হওয়ার আগে একটা ব্রিটিশদের থাকার জায়গা ছিল এবং তারা এখানে মানুষদেরকে এনে নানা অত্যাচার করত এবং একসময় মেরে জঙ্গলে ফেলে দিত। তাছাড়া এখানে ছুটির সময় হলে কোনো গার্ড একা থাকত না, কারণ আমার আগে এখানে যে ছিল সে মারা গেছে, তার দেহখানা পাশের বাগানে পাওয়া যায়। এরপর থেকে ওই মিশনের প্রধান মহারাজ আরো সতর্কভাবে নিরাপত্তার ব্যবস্থা করেন। এখানে মাঝে মাঝে ওই পাশের জঙ্গল থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। আর সেদিন রুমে শোভনের রূপে এরই আত্মা এসেছিল মনে হয়। আর প্রার্থনা শেষ হওয়াতে তুই বেঁচে যাস, একথা শোনার পরদিনই আমি বাসা চলে যাই এবং শ্যামনগর আমাদের বাসা হতে সেখানে গিয়ে ক্লাস করতাম। এখানে শেষ নয়, আপনাদের ভালো লাগলে ওখানকার আরো অনেক গল্প আছে আমার কাছে। ওখানকার আরেকটি ভয়ঙ্কর ভূতের জায়গা আছে মঙ্গল পাণ্ডে নামে, একটি জায়গা যা ওই মিশনের পাশেই।
খুব ইনফরমেটিভ কিছু ইনফরমেশন আমরা শুনে আসলাম। ঠিক এই মুহূর্তে যে মানুষটা আমাদেরকে লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন চমৎকার কিছু ইনফরমেশন আমাদেরকে লিখবার জন্য। আপনার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে অফকোর্স এটি লিখে ফেলবেন এবং আমাদের ফ্যান পেজ রয়েছে facebook.com/bhautik90.8, সেখানে আমাদেরকে ইনবক্স করে দিন। আমরা চেষ্টা করবো ফিরোজ খানের কণ্ঠে সেটি শুনবার জন্য। আসিফ রহমান তিনি বলছেন কনক ভাইয়া ডাব্বে সিরিজের মুভিগুলো অনেক ভয়ের, রাইট? ডাব্বে DABBE খুব সম্ভবত কোরিয়ান মুভি, এবং যারা যারা ভাবছেন মুভি দেখবেন, নতুন মুভি দেখতে চান, ভূতের মুভি নতুন না পুরনো মুভি কিন্তু খুব ভয়ঙ্কর মুভি, তাদেরকে বলছি ডাব্বে সিরিজের মুভিগুলো আপনারা দেখতে পারেন। জাকির হোসেন জাকির তিনি বলছেন ভাইয়া প্রোফাইল পিকচারটা এত ভয়ানক কেন, বিকজ এটা হরর একটা শো, দ্যাটস ওয়াই। ভি এস কে উজ্জ্বল আমাদেরকে কমেন্ট করেছেন, আমার অনেক বড় ব্রাদারের সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের সাথে। এমডি আলিফ আলিফ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, আরো সি ইন্তেহা কমেন্ট করেছেন।
এসএমএস এর মাধ্যমে অনেকগুলো বন্ধু আমাদের সাথে আছে, তার নাম হচ্ছে সুজন আছে আমাদের সাথে, লিখেছে আমি আব্দুল বাকার শুনছি খুব ভালো লাগছে, গুলশান থেকে শুনছি, আশিক আছে আমাদের সাথে, জোহা আছে আমাদের সাথে, সাবির আছে আমাদের সাথে, বিজয় আছে, মিরপুর থেকে রিপন আছে আমাদের সাথে, রাজবাড়ি থেকে মিরপুর থেকে আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে আচ্ছা ওকে লিখছে ভাই আমি দয়া করে আমার এসএমএস টি পড়বেন, তার নামটি লিখিনি, আচ্ছা লিখেছে, তার নামে বাপ্তি আছে আমাদের সাথে, আশিক আছে আমাদের সাথে, এমডি জুমন
ফেসবুকে জয়েন করবেন facebook.com/asianradio সেই ঠিকানায়।
ছিল তিনটি গ্রামের কৃষকদের কৃষি জমির মাছ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের কোন একটা সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট্ট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটা অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং অল্প সময়ে তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়। মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারবে না, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলো রাস্তার পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়াটা ছিল একটা হিজল গাছের পাশে। সেই হিজল গাছের আশেপাশে 2-3 মাইল শুধুই কৃষি জমি, কোনো বাড়ি ঘর নেই। সে কুয়ার কোনো নিশানা আজ পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের। এই হিজল গাছ আর কুয়া নিয়ে অনেক গল্প চালু আছে গ্রামে। রাতের বেলা অনেকে নাকি এই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় পানি পানি বলে আর্তনাদ করতে শুনতে পায়। আছে নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে, হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীর কণ্ঠে শুনছে এমন অনেক মানুষ দেখা যায় এই গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাত পার হয়ে গেল, রাস্তা শেষ হয়নি এবং গ্রামে পৌঁছাতে পারেনি, এমন মানুষও কম নেই গ্রামে। আমাদের ব্যাচের সবাই জড়ো হয়েছে সিনিয়র ভাই এর বাসায় পরের দিন একটা অনুষ্ঠানের দায়িত্ব বন্টনের উদ্দেশ্যে। অল্প কিছু কাজ, অনেক মানুষ, তাই খুব দ্রুত চার চার কাজ ঠিক করে দেওয়া হলো। এরপর শুরু হলো আড্ডা। রাতের আড্ডায় সচরাচর যা ঘটে থাকে, কথায় কথায় শুরু হলো প্রেতাত্মা অশরীর কিংবা ভূতের গল্প। এক পর্যায়ে সোহেল ভাই, যে ভাইয়ের বাসায় গিয়েছিলাম আমরা, তার নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন। আমি তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই লিখলাম মূল গল্প। আমি তখন একটা এনজিওতে চাকরি করি না বলে বেকার খাটি বলাই ভালো, কারণ কষ্ট যে পরিমাণে করতে হয় বেতন তার ধারে কাছেও ছিল না, কিন্তু অন্য কোথাও চাকরি পাচ্ছিলাম না বলে আমি কষ্টটাই করে যাচ্ছিলাম। সকালে বের হতাম ঋণের টাকা তুলতে, ফিরতাম রাত করে, সব বলছিল আমার সাইকেল। যেদিনের কথা বলছি সেদিন থানা অফিসে গিয়েছিলাম, সব হিসেব বুঝিয়ে দিতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাত করে এর আগেও ফিরেছি, তাই কোনো কিছু না ভেবে রওনা হয়ে গেলাম। সাইকেল চালাচ্ছি আপন মনে, কোনো দিয়ে খেয়াল নেই। দেবভোগ কৃষিজমির মধ্যে ঢোকার আগে শেষ গ্রাম পার হতেই দেখি কোন মানুষের সাড়া শব্দ নেই। বেশ রাত হয়ে গেছে, গ্রামের কারো জেগে থাকার কথা না। এক হাতে টর্চ জ্বালিয়ে রাখতে হচ্ছে বলে সাইকেলের গতি অনেকটা কম ছিল। হেজুল গাছটার কাছাকাছি এসে হঠাৎ করে কি যেন হয়ে গেল, কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে আমার সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। হাত থেকে টর্চটাও পড়ে গেল। সাইকেল থেকে নেমে টর্চ উঠালাম, ঠিকই আছে, নষ্ট হয় নাই। আবার সাইকেলে চড়ে দ্রুত প্যাডেল চালাতে লাগলাম। আশ্চর্য কাণ্ড, আমি যত জোরে প্যাডেল চালাতে থাকি সাইকেল মোটেও এগোতে চায় না। ভয়ে আমি শেষ, শরীরে সবটুকু শক্তি দিয়ে প্যাডেল মারছি, কিন্তু সাইকেল এগোচ্ছে পিঁপড়ের গতিতে। আমি ঘেমে একাকার, কেন জানি মনে হচ্ছে কেউ একজন পেছন থেকে সাইকেল টেনে ধরে আছে, কিন্তু পেছনে তাকানোর মতো সাহস আমার নেই। প্রাণপণে সামনে এগোতে চাচ্ছি, হাতে একটা টর্চ আছে তাও ভুলে গেছি। আবছা আলোয় রাস্তার যতটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখেই রাস্তা ধরে আগাচ্ছি। এক সময় মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলব, সাইকেল চালাচ্ছি তো চালাচ্ছি, কতক্ষণ হয়েছে বলতে পারবো না। এক সময় মনে হলো আমি মনে হয় খালি খালি সাইকেল চালাচ্ছি, কোনো লাভ হচ্ছে না, যেখানে ছিলাম সেখানেই আছি, কারণ এইটুকু রাস্তা সাইকেল যত ধীরে চাক পার হতে এত সময় লাগার কথা না। সাথে সাথে মনে পড়ে গেল হিজল গাছ আর কুয়া নিয়ে শোনা গল্পগুলো, জোর করেও মন থেকে দূর করে দিতে পারছিলাম না। সাইকেল কেউ টেনে ধরে আছে এই বিশ্বাস তখন আমার মনে একেবারে ছেঁকে বসেছে। এইবার বাচ্চা মরার প্রশ্ন, ভূতের হাতে কি প্রাণ দেব নাকি? সাহস করে পেছনে তাকালাম, না কেউ নেই, কেউ টেনে ধরে নাই আমার সাইকেল। টর্চ জ্বালিয়ে পেছনের চাকা পরীক্ষা করলাম, না কিছুই নাই। আবার সাইকেলে চড়লাম, বিসমিল্লা বলে প্যাডেল চালালাম, কোনো লাভ হল না, সাইকেল সে আগের মতোই ভারী, কিছুতেই এগোতে চায় না। এভাবে কতক্ষণ সাইকেলের সাথে যুদ্ধ করলাম বলতে পারবো না, তবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি গ্রামের দিকে এগিয়ে যাবার, একটু একটু করে এগিয়ে যাচ্ছি। গ্রামের সীমানায় প্রথম বাড়িটা দেখে মাত্র সাহস আরো বেড়ে গেল, শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তার সবটুকু প্রয়োগ করে দ্রুত সে বাড়ির উঠানে এসে থামলাম। তারপর কোনো কথা না বলে সাইকেল থেকে নেমে শরীরের সবটুকু শক্তি দিয়ে মারলাম সাইকেলের পেছনের চাকায় লাথি। শব্দ শুনে বাড়ির মালিক বের হলেন, আমি পরিচয় দিয়ে জানালাম ভয় পাইছি। তারপর এক গ্লাস পানি খেয়ে রওনা হলাম বাড়ির দিকে। এবার আমি মহা আশ্চর্য হলাম, কারণ আমার সাইকেল ঠিক হয়ে গেছে, এখন আর ভারী মনে হচ্ছে না, ঠিক তুফান গতিতে চলছে। সোহেল ভাই এ পর্যন্ত বলে আমার দিকে প্রশ্ন ছুড়লেন, এবার তোমরা ব্যাখ্যা করো কেন সেদিন এমন হয়েছিল। আমি সচিব
আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম, শুনছেন ভৌতিক 90.8। এবং শেষের দিকে যে প্রশ্নটা ছুঁয়েছিল যে তোমরা ব্যাখ্যা করো, আমি জানি না এর ব্যাখ্যা হয়তো বা কেউ দিতে পারবে কি পারবে না, বা 2005 সালে আমেরিকার গ্যালোপ অর্গানাইজেশন, এবং আরেকটি বার মনে করিয়ে দিতে চাই আমেরিকার কথা বলছি, যারা এই পৃথিবীর মধ্যে সব থেকে ওয়েস্টার্ন সব থেকে আধুনিক জাতি, এবং সেই আমেরিকার একটি গ্যালোপ অর্গানাইজেশন রয়েছে, তাদের উপর আমেরিকানদের উপর একটা জরিপ চালায়, জরিপে দেখা যায় শতকরা 32% আমেরিকান ভূতে বিশ্বাস করে থাকে, ছোটরা তো করে সেই সাথে বড়রা পর্যন্ত ভূতে বিশ্বাস করে থাকে, অর্থাৎ শতকরা 32% মানুষ বিশ্বাস করছে যে ভূত বলতে পৃথিবী অনেক কিছু রয়েছে। এসএমএস করেছেন আমাদেরকে অনেকে, এই মুহূর্তে সাইফ খান লালমাটিয়া থেকে রয়েছেন আমাদের সাথে, মিরপুর এক থেকে রয়েছেন জাহিদ হাসান রয়েছেন আমাদের সাথে, নিলয় আমাদেরকে শুনছেন, কানিজ ফাতেমা নিধি তিনি আমাদেরকে শুনছেন রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, মিথিলা এমনি মনির বসুন্ধরা থেকে। সো আমরা নেক্সট স্টোরি শুনবো ফিরোজ খানের কণ্ঠে, এরপর পর থাকছে আরো স্টোরি, এরপর থাকছে ভৌতিক সাহিত্য। সো আমাদের সাথেই থাকুন, লিখতে থাকুন 2323 নম্বরে।
আছেন কিনা জিজ্ঞেস করব না, কারণ জানি আপনি সব সময় ভালোর দলে। আমি মোহাম্মদ মারুফ হোসেন শান্ত। আমার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠি নামক একটি গ্রামে। আজ আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি আমার সাথে ঘটেছিল আজ থেকে 3 বছর আগে। আমি লেখাপড়ার ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারলাম না। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার দাদার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত দিয়াতলি নামক একটি গ্রামে। ঘটনাটি যে বছর আমার সাথে ঘটেছিল সে বছর আমার দাদা মারা গেছেন। তবে বলে রাখা ভালো, মারা যাওয়ার আগে আমার দাদা খুব অসুস্থ ছিলেন, তাই সব আত্মীয় স্বজনরা তাকে দেখতে আসত। আমিও মাঝে মাঝে দেখতে যেতাম তাকে। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিনের তারিখ হচ্ছে 1/9/2013। আমি সেদিন গিয়েছিলাম আমার দাদাকে দেখতে। আমার দাদার বাড়িটার একটু বর্ণনা দিয়ে নিই। আমার দাদার বাড়িতে মোট 5টি ঘর আছে। আমার দাদার ঘরটি সবার প্রথমে। আমার দাদার ঘরটিতে 5টি রুম আর 1টি বারান্দা আছে। আর আমার দাদা বারান্দাতেই অসুস্থ অবস্থায় ঘুমাতেন। আমি দাদাকে সেদিন দেখতে গিয়েছিলাম। সব আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে বলতে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ঠিক করলাম আজ রাতটা দাদার বাড়িতেই কাটিয়ে দেব। আর ঠিকও গেলাম সেদিন দাদার বাড়িতে। আর একটা কথা আগেই বলে রাখা ভালো, সে আমার দাদার গলায় গোল একটা জন্মগত দাগ ছিল। দাগটা এমন ভাবে যে যদি কেউ কাউকে গলায় রশি বেঁধে হত্যা করে তাহলে গলার রশির চেয়ে একটা দাগ পড়ে সেই রকম। ঠিক রাত 10টায় আমি সেদিন দাদার পাশেই ঘুমিয়েছিলাম। আমার হাতের ঘড়িটা হাত থেকে খুলে নামাজ পড়ার জন্য মোবাইলে ভোর 5:15 এলার্ম দিয়ে রাখলাম। তারপর দাদার পাশে শুয়ে পড়লাম। তখন দাদা বললেন, তুমি যখন উঠবে আমাকে একটু জাগিয়ে দিও। আমি উত্তরে হা বলে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক খেয়াল নেই। তারপর দাদার ডাকে আমার ঘুম ভাঙে। সে বলছে, শান্ত ও শান্ত। আমি জেগে উঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দাদা? সে বলল, তুই কি ফজর নামাজ পড়বি? আমি তখন আমার পাশে রাখা ঘড়িটার টাইম দেখি। দেখি ঘড়িতে মাত্র 3টা বাজে এবং মোবাইলও দেখি রাত 3টাই বাজে। তারপর দাদাকে বললাম, দাদা মাত্র 3টা বাজে। তারপর দাদা ঘুমিয়ে পড়লেন আর আমিও ঘুমালাম। আবারও দাদার ডাকে আমার ঘুম ভাঙে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুই কি ফজর নামাজ পড়বি না? আমি আবারও মোবাইল চেক করলাম। এবার দেখলাম 3:45। আমি এবার একটু বিরক্ত কণ্ঠে দাদাকে বললাম, নামাজের জন্য আজান দেবে 4:55। আপনি শুধু শুধু আমাকে জাগিয়ে আমার ঘুমটা নষ্ট করছেন। এই বলে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে 5:15 মোবাইলের অ্যালার্মে আমার ঘুম ভাঙে। দেখি দাদা পাশে ঘুমিয়ে আছেন। তার পিঠ ধরে ঠেলা দিয়ে তাকে ঘুম থেকে কয়েকবার ধরে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি উঠছেন না। তারপর বুঝলাম সামথিং ইজ রং। সবাইকে ডাকলাম, ডাক্তার ডাকা হল। ডাক্তার এসে বললেন তিনি মারা গেছেন। আমাদের দাদার বাড়ির পাশের বাড়িতে দাদার কিছু শত্রু ছিল, তারা পুলিশকে খবর দিল। আর আমার দাদার গলার জন্মদাগটা দেখিয়ে দিয়ে তারা পুলিশকে বলল যে দাদাকে হত্যা করা হয়েছে। এটা মার্ডার ভেবে পুলিশরা আমার দাদাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। আমাদের অনেক মানা সত্ত্বেও তারা তাকে নিয়েই গেল। এরপরে দাদার পোস্টমর্টমের রিপোর্ট দেখে আমি আর আমি নেই। দেখি সেখানে লেখা দাদার মৃত্যু হয়েছে রাত 1:30 হার্ট অ্যাটাকে। তারপর নিজেকে সান্ত্বনা দিলাম এই বলে যে ঘড়ির টাইমটা ভুল ছিল। কিন্তু মোবাইল আর ঘড়ির টাইম তো একসাথে ভুল হতে পারে না। মোবাইল আর ঘড়িটা বের করে চেক করি। দেখি যে টাইম তো ঠিকভাবেই চলছে। আমার দাদার মৃত্যুবার্ষিকী আর আমার জীবনে ঘটা এই ভয়ঙ্কর ঘটনাটার তারিখটা সমান। আজও মাঝে মাঝে সেই রাতটাকে স্বপ্নে দেখি আর ভাবি সেদিন কে আমাকে নামাজের জন্য জাগিয়েছিল। দাদা মারা গেছেন একটা 30 মিনিটে, আর আমাকে তাহলে কে জাগিয়েছিল আমার দাদারূপী চেহারায় 3টা বাজে? সে কি আমার দাদা না অন্য কেউ? আপনাদের কাছে কোনো উত্তর থাকলে জানাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, পরে পাঠাবো একসময়। ভালো থাকবেন।
আপনার কাছে যে ঘটনাগুলো রয়েছে সে ঘটনাগুলো আপনি আমাদেরকে অবশ্যই লিখে পাঠান, আমরা সেই অপেক্ষায় থাকলাম এবং ফিরোজ খানের কণ্ঠে আমরা পুনরায় সেই ঘটনাগুলো শুনবো। SMS এবং ফেসবুক মাধ্যমে যারা লিখছেন তাদেরকে বলছি আমরা আরেকটি ঘটনা শুনবো এবং ঘটনা শোনার পরপরই আপনার কিছু কমেন্ট আমরা নেবার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। যারা যারা ঘটনা লিখে পাঠাতে চান তাদেরকে আরেকটিবার মনে করিয়ে দিতে চাই, ঘটনা লিখবেন এবং তারপর সেই ঘটনাটা আমাদেরকে ইনবক্স করবেন facebook.com/90.8 Tikana. So here we go for the next story.
Bhautik 90.8.
তাইজুল ইসলাম জানি শ্রীনগর আলামিন বাজার মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার এবারের ঘটনা 2004 সালের, সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি। মনে থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময়, এমন সময় মনে জেঁকে বসে নতুন ধরনের ভয়। আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা। হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয়। বিগত 25 বছরে গ্রামে কলেরা ছিল না। 7 দিনের ভেতরে পূর্ব পাশের 5 জন মারা যায়। অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও পূর্ব পাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগল। রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগল, আমাদের বাড়িও পশ্চিম পাশে। তখন পশ্চিম পাড়ার মাতব্বররা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরা জেনে হ্রাস দেওয়ার ব্যবস্থা করা হবে। যথারীতি কবিরা জানা হল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ, যে কিনা অনেকদিন হল ফরিদপুর চলে গেছেন, তাকে নিয়ে আসা হল। সে এসে ঘোষণা দিল যে রাত 11টার পর কেউ যেন বাড়ির বাহিরে বের না হয়। রাত 10টার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেয় যে সবাই যেন ঘরে চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়ত। আর চারিদিকে নেমে আসত এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলো বন্ধ হয়ে যেত। এশার নামাজের জামাতেও লোক হতো অনেক কম, বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না। তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম, দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এ মাথা থেকে ও মাথায় দৌড়াদৌড়ি করছে, আর এক আর্থিক সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছেন। পরিবেশটা একেবারে অদ্ভুত আর ভয়াবহ ছিল, ভাবলে এখনো ভয় লাগে। কবিরাজ এক এক দিন এক এক মহল্লা বন্ধ করতেন, যাতে ওই পাড়ায় কলেরা বা ওলা বিবি না ঢুকতে পারে। এভাবে পাড়ার প্রায় সবগুলো মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পায় কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে উহ 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 করে কাঁদছে। মা ভাবল কোন মহিলা বোধ হয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশায় রাশির কথা খেয়াল ছিল না। মা ঘর থেকে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিল ততই একটা পচা গন্ধ পাচ্ছিলেন, যা অনেকটা মলের গন্ধের মতো, কিছুটা মাংস পচা গন্ধের মতো। মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেছিলেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশাল আকৃতির মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 7 ফুটের মতো হবে। এর গা থেকে এমন গন্ধ বেরোচ্ছিল, মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন। মহিলাটি ইনি বিনি কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না, এই গ্রাম আমার ভালো লাগছিল, আমার আরো লাশ দরকার ছিল। উহ উহ উহ, আমি আজ এই গ্রাম ছেড়ে চলে যাব, উহ উহ উহ, এ বলে সে কাঁদছে। এমন সময় মার রাশের কথা মনে পড়ে যায় আর প্রচন্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন। ঘটনাটা এখানেই শেষ না। মা একটি গ্রাম্য সমিতির প্রধান। পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী যিনি নৌকায় কাজ করেন, তিনি নাকি বলেছিলেন কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল। মা জিজ্ঞেস করল কি ঘটনা, তখন তিনি বললেন যে কাল রাতে ক্ষেপ থেকে আসার সময় 2 গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায়, তাই 13 জন লেবারের 9 জনই পাশের গ্রামে নেমে যায়। তিনি যেহেতু নৌকার মালিক, তাই তিনি সহ আরো 3 জন মিলে লগি মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এমন সময় তারা দেখলেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছেন আর তাদেরকেই ডাকছেন। তারা ভাবল কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পাড়ে ভিড়ান। এমন সময় তাদের নাকেও পচা গন্ধটা লাগে। তারা মনে করে পাশে কোনো মরা জীবজন্তু হয়তো নদীতে ভেসে আসছে, এটা তারই গন্ধ, তাই তারা গন্ধটা তেমন পাত্তা দিল না। মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসত তাহলে তার ভালো হতো। তারা মহিলাটাকে নৌকায় উঠতে বলে। নৌকা যখন মাছ নদীতে তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে। তারা বুঝতে পারে গন্ধটা মহিলাটির গা থেকে আসছে। তারপরও তারা যখন মহিলাটার দিকে তাকায় তখন মহিলা বলেন, কেউ আমার দিকে তাকাবি না, তাকালে ক্ষতি হবে, তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলেন। ওপারে নামিয়ে দেওয়ার পর মহিলাটা বলে, তোরা আমার উপকার করেছিস, তাই তোদের ক্ষতি করলাম না, এটা বলেই মহিলা হাঁটতে থাকে। এরপর থেকে গ্রামে কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি। মূল ঘটনা এখানে শেষ। তবে এই ঘটনার 4 দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায়। আশা করি ভাইয়ারা ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে, পরে শোনাবেন। ধন্যবাদ আপনাদের।
অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি ঘটনা পাঠাবার জন্য। এবং এই ঘটনাটা মূলত গতানুগতিক যেসব ভূতের ঘটনা রয়েছে তাই সেসব ঘটনা থেকে অনেক বেশি ডিফারেন্ট। facebook.com/asianradio সেই ঠিকানায় আমাদেরকে কমেন্ট করছেন অনেকে। আপনি কমেন্ট করতে চাইলে সেখানে চলে যাবেন এবং শুরুতেই যে পোস্টটি পাবেন সেই পোস্টের নিচে কমেন্ট করবেন, দেন শেয়ার দিবেন, সো দ্যাট আপনার বন্ধুরা মিস না করে ফেলে। করিমুল হাসান আমাদের সাথে রয়েছেন, এস কে ইকবাল তিনি আমাদেরকে হাই জানিয়েছেন, এবং গালিবুল হাসান আমাদেরকে কমেন্ট করেছেন। আপেল মাহমুদ জিকু তিনি ফার্মগেট থেকে বলছেন, শুনছি ভাইয়া, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, খুব ভয় লাগছে, প্রতি মঙ্গলবার ঠিক রাতে আমাদেরকে শুনবেন ইনশাল্লাহ। আর রয়েছেন আমাদের সাথে সুমন, তিনি বলছেন কমেন্ট করেন নাকি সেই জন্য আমাদেরকে কমেন্ট করেছেন এই মুহূর্তে। আর রবিউল রাইফুল বাড়ি তিনি বলছেন, অনেক বলেন শুনছি ভয় পাচ্ছি না, তাদের বলছি রুমের লাইট অফ করে চোখ বন্ধ করে কল্পনা করুন, নিজেকে ওই পরিবেশে দেখুন,
তাহলেই ভয় পাবেন। অসাধারণ উপস্থাপনা, হরর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে সব মিলিয়ে নিয়ে যাবে ভয়ের জগতে, সেটাকে বিচরণ করুন। অবশ্যই আমার মনে হয় এইভাবে পুরো শোটাকে উপভোগ করা উচিত। কারিমুল হাসান আমাদেরকে এগিয়ে কমেন্ট করেছেন। শাওন হোসেন তিনি বলছেন, ভাই আমি শাওন, ভৌতিক ইজ দ্য গ্রেট শো। এস কে ইকবাল আমাদেরকে কমেন্ট করেছেন। নূর আলম রাজু তিনি বলছেন, কনক ভাই ভৌতিকের মতো এত ভয়ঙ্কর কোন শো আগে কোন রেডিও চ্যানেলে শুনতে পারিনি এবং আপনারাই ফার্স্ট, এবং ভেরি সুন উই গোনা বি দ্য বেস্ট ওয়ান, সো আমাদের সাথেই থাকবেন এসএমএস মাধ্যমে। আমাদেরকে সোহেল গুড়াইন থেকে আমাদেরকে লিখেছেন, শেখ আবির রূপগঞ্জ থেকে কমেন্ট করেছেন, তিনি মূলত আমাদেরকে এসএমএস করেছেন। এম ডি জাহাঙ্গীর হোসেন আমাদেরকে কবে এসএমএস করেছেন, আর আই মল্লিক রাজবাড়ি থেকে এসএমএস করেছেন, সঞ্জিরা আমিরপুর এগারো থেকে, গাজীপুর বাগের বাজার থেকে রানা আমাদেরকে এসএমএস করেছেন, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করেছেন, মামুন ফ্রম মান্দা, হ্যালো ব্রাদার আই এম ইউর নিউ ফ্রেন্ড, সুমাইয়া, সুশান, রোজ, রোগা, রায়হা, এই আমরা পাঁচজন একসাথে আপনাদেরকে শুনছি। লাবিবা আমাদেরকে কমে এসএমএস করেছেন, এসএমএস যদি আপনি করতে চান এ আর লিখে স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তা 2323 এই নাম্বারটা সেন্ড করবেন। একটা প্রশ্ন ছিল সবার জন্য, ভূতকে কে দেখেছেন এবং কে কে দেখেন নাই, সেই কথাটা চাইলে কিন্তু আমাকে লিখে আপনি 2323 এই নাম্বারে সেন্ড করতে পারেন। এবং এ পর্যায়ে আমরা আরেকটা স্টোরি শুনবো, স্টোরির পর পর আরেকটা স্টোরি, তারপর থাকছে ভৌতিক সাহিত্য, আমাদের সাথেই থাকুন।
নিশ্চয়ই জানাজা শব্দটা নিয়ে কম বেশি সবাই পরিচিত। জানাজা সাধারণত মৃত মানুষের দেওয়া হয়। এটা আমার জীবনের শেষ ঘটনা আপনাদের জন্য। এরপর আর গল্প দিতে পারবো না, কারণ আমি চলে যাচ্ছি না আসার রাজ্যে। তাই আপনাদের এক সুন্দর ঘটনা দিয়ে গেলাম যা আমার জীবনের সাথে ঘটা ভূতের তান্ত্রিক ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় দুবছর আগে। আমি তখন নতুন নতুন তান্ত্রিকদের সাথে মিশে শিখতে শুরু করি। তখন আমার অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। এমন এক কাজ আমাকে করতে বলেন আমার গুরু, যা আমাকে করতে হবে তান্ত্রিক হবার জন্য, আর না করলে আমি আর বাঁচতে পারব না। গুরু আমাকে একটা মসজিদের ঠিকানা দিয়ে বলেছিলেন, ওখানে আগামীকাল আসর নামাজের পর একটা লোকের জানাজা হবে, সেখানে তুই উপস্থিত থাকবি এবং সেই লোকের সব কাজে সাহায্য করবি। এরপর তাকে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হবে। কবর দেওয়া শেষ হওয়ার পর যখন সবাই চলে যাবে, তখন তুই ওই কলসিটা কবরের পাশে রেখে দিবি। তারপর সোজা আমার কাছে চলে আসবি, আর কোথাও যাবি না। আর শোন, এই কাজ না করতে পারলে তোর অনেক বিপদ হতে পারে, এটা তোর ভাগ্যে লেখা আছে, এটা তোকেই করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম, আগেও এমন কাজ করতে হয়েছে আমাকে, কিন্তু কখনো গুরু আমার বিপদ হবে না বলেনি। আমি আমার গুরুর নির্দেশ মতো সব কাজ পালন করলাম। যখন কলসিটা রাখলাম, তখন কবর থেকে একটা হাত বের হয়ে এলো এবং কলসিটাকে কবরের ভেতরে নিয়ে গেল। আমি দ্রুত কবরস্থান থেকে বের হয়ে আমার গুরুর কাছে চলে আসতে লাগলাম, কিন্তু যাওয়ার পথে আমার অনেক পানি পিপাসা লেগে গিয়েছিল, তাই রাস্তার ধারের পাম্পের ভেতরে গিয়ে আমি আমার পিপাসা মিটাই। যখন পানি খাচ্ছিলাম, তখন হঠাৎ করে অনেক জোরে জোরে বাতাস বইতে লাগলো। আমি ততক্ষণ সে স্থান ত্যাগ করলাম এবং গুরুর বাসায় চলে এলাম। বাসায় ঢোকার সময় একটা মৃদু শব্দ আমার কানে এলো, তোকে বলেছিলাম না সোজা এখানে চলে আসতে, তুই বাড়ির ভেতরে ঢুকবি না, তুই আমার কথা রাখতে পারিস না, এখন তোকে আমি বাঁচাতে পারবো না। এ কথা শুনে আমার প্রায় মরার অবস্থা। আমি আমার গুরুর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, কিন্তু তার একই উত্তর, আমি তোকে বাঁচাতে পারবো না। বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুই তা সঠিকভাবে করতে দিলি না, এখন আর কোনো উপায় নেই। এখন তোর কাছে মাত্র 3 মাস সময় আছে, এই 3 মাস তুই তোর মতো করে চল। 3 মাস পর আট আমাবস্যার দিন, তুই সেই কলসিটা দেখতে পাবি, আর সেই দিন হতে তিন দিনের মধ্যে তোর মৃত্যু অনিবার্য। আজ আমি সেই কলসিটা দেখতে পাই, তাই আমার শেষ ইচ্ছা হিসাবে আমি আমার জীবনের এই শেষ ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা সত্য। আমার যদি কোথাও ভুল হয় ক্ষমা করে দিবেন, আর আমার উপর কেউ কোনো রাগ বা দুঃখ করবেন না, কারণ আপনারা দুঃখ করলে তা আমার মনে সহ্য হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আমি পেশাধারে একজন ওয়ার্কশপ মিস্ত্রি। আমি ট্রাক বাস কোচ সব ধরনের কাজ করি। আমি এখন ঘটনায় ফিরে আসি। ঘটনাটি ঘটে টাঙ্গাইল জেলার করটিয়া নামের একটি জায়গায়। জায়গাটির নাম মনে পড়ছে না, যারা করটিয়া মেইন রোড দিয়ে চলাফেরা করে তারা অবশ্যই চিনবে এখানকার সেই জায়গাটি। একটি রাস্তার সামনে ব্রিজ, আর রাস্তার একপাশে কবরস্থান, আর একপাশে শ্মশান। তো আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটির সময় হচ্ছে 2015 সালে। তখন আমাদের এলাকার একটা ট্রাক পেছনের ডাবল চিওনের টিউব ভেঙে দুইটা চাকা খুলে কবরস্থানে চলে যায়। তখন সেই গাড়ির মালিক আমার কাছে এসে বলেন তার গাড়ির কাজ করতে যেতে হবে। তখন আমি করটিয়া চলে আসি কাজ করার জন্য। এসে কাজ শুরু করলাম। কাজ করতে দুদিন সময় লাগবে, তখন তাই গাড়ির মালিক আর ড্রাইভার বাসায় চলে গেলেন, আর গাড়ির কাছে আমি, গাড়ির হেল্পার আর আমার এক অ্যাসিস্ট্যান্ট। সারাদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তখন জায়গাটা নীরব হয়ে গেল। একটা পাখি বা পোকা মাকড়ের কোন আওয়াজ শুনতে পেলাম না, শুধু বাতাসের শোষো আওয়াজ। সন্ধ্যাতেই মনে হচ্ছে অনেক রাত। শ্মশান বা কবরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর নেই। শ্মশানের পাশে শুধু একটা নদী বয়ে চলছে, যা কবরস্থানের পাশে খালি মাঠ। সারাদিন কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। তখন যে শ্মশান পাহারা দেয় সে এসে বলে গেল, ভাই জায়গাটা ভালো না, বেশি রাত করবেন না, তাড়াতাড়ি কাজ সেরে গাড়ি লক করে ঘুমিয়ে পড়বেন, আর কেউ ডাকলেও গাড়ির ভেতর থেকে বাইর হবেন না। এই বলে সে বাসা চলে গেলেন। তখন আমরা ভাবলাম রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ি। তিনজন খেতে বের হলাম, কিন্তু আশেপাশে কোনো হোটেল নেই, তাই দূর থেকে খেয়ে দিয়ে তিনজন চলে আসলাম। আশেপাশে একদম নীরব, আর একটা ঠান্ডা বাতাস এসে আমাদের শরীরে লাগলো। তখন আমার সারা শরীর ভার হয়ে গেল, আর আমার অনেক ভয় লাগলো। তারপর ভয়ের কারণে মনে হয় আমার বাথরুমের চাপ দিল। তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। তারপর এমন জায়গা, গাড়ির বাহিরে তাকাতেই ভয় লাগে। তার কিছুক্ষণ পর আমার আরো বেশি বাথরুমের চাপ দিল। তখন আর উপায় না পেয়ে আমার হেল্পারকে নিয়ে কবরস্থানের নিচে চলে গেলাম। বাথরুম প্রায় শেষ, তখন আমি উঠতেই আমার পায়ে একটা ঘা লাগে। তখন আমি গাছের মরা ডাল ভেবে টেনে তুললাম। তুলে দেখি একটা মানুষের হাতের কঙ্কাল। এই দেখে আমার হেল্পার দূর দিয়ে গাড়ির কাছে চলে গেল, আর আমি দূর দিতেই কে যেন আমার বুকে আঘাত করল। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি গাড়ির ভেতরে, আমার আশেপাশে অনেক লোক। তারপর সবাই আমাকে জিজ্ঞেস করল কি হয়েছিল আপনার, কেন আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ওই জঙ্গলের ভেতরে? আমি তাদেরকে কিছুই বলিনি। পরে সকালে উঠে আমি বাড়ি চলে আসি, কিন্তু আমার অনেক জ্বর ছিল অনেকদিন ধরে। এখন অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভাইয়ার আল্লাহ হাফেজ।
ভৌতিক 90.8 দেখতে দেখতে আজকের মতো আমরা গল্পগুলো শেষ করে ফেলেছিলাম এবং আরেকটি এপিসোড সেগমেন্ট এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত রয়েছে, সেটি হচ্ছে বিগ স্টোরি অর্থাৎ ভৌতিক সাহিত্য। এই মুহূর্তে আমরা সেটাই শুনবো। এরপর পরে আপনার SMS এবং কমেন্টগুলো নিয়ে আজকের মতো বিদায় জানাবো। সাথেই থাকুন।
আগেকার কথা, হাওড়া বাঁশতলার শ্মশানে রাতে বিরতে লাশ পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল। চারদিকে খুটখুট করত অন্ধকার বাঁশবন, আগাছার জঙ্গল। শুধু তাই নয়, নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত। সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা দেয়। তা এক সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান। এই লাশ তো সারা রাত ফেলে রাখা যায় না, তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল সব দাহ করতে। চারজন কেধ আর দুজন বাড়তি, মোট ছজন। সঙ্গে ভদ্রলোকের ভাইপোও ছিল। ভাইপোর নাম বিশু, সে ছিল খুব ডাকাবুকো। গোছগাছ করে লাশ নিয়ে যেতে রাত হয়ে গেল অনেক, তা প্রায় 10টা। লাশ শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে, মানে কাঠকুটো, নতুন কাপড়, মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল। লাশ আগলে বসে রইল বিশু। সামনেই শ্মশানকালীর মন্দির। মন্দিরে একটি রেড়ির তেলের মাটির প্রদীপ জ্বলছে, দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী। এছাড়া ঝোপঝাড় থেকে কীট পতঙ্গর ডাক, শ্মশানের নিমগাছ বটগাছ থেকে পেঁচার ডাক ও শিয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে। সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে। এরই মধ্যে একবার মুড়ি পোড়া বামুনটা এসে বলল,
এ কি তুমি একা, আর কেউ নেই?
বিশু বলল,
আর কারো থাকার দরকার নেই, আমি একাই 100।
এই জায়গা ভালো নয় বাবা, মাথার চুল পেকে গেছে আমার, তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি, একটু সাবধানে থেকো, লাশ ছেড়ে কোথাও যেও না, কিছু দেখলে অযথা গুয়ার তুমি করো না, আর ভয় পেলে আমাকে ডেকো, আমি ওদিকে থাকি।
আপনি জানতো মশাই, আমাকে একটু একা থাকতে দিন, আমার বহুদিনের সাধ ভূত দেখার, আজ যদি ভূত একটা দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন, যত সব ভূত সুরকি।
অগত্যা বামুন ঠাকুর চলে গেলেন। বিশু লাশের খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের উপর পা রেখে দৌড়াতে লাগলো। তারপর মনের আনন্দে শিস দিল। হঠাৎ একটা বিড়াল ডাকলো যেন।
কোথায় বিড়ালটা? আবার সেই শব্দ। বিশুর হঠাৎ চোখ পড়ল চিমনির দিকে। চিমনির ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকল। বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীরে কেমন শিহরণ খেলে গেল। কি হলো, এমন তো হওয়ার কথা নয়। ওর মতো সাহসী ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখে না, মন থেকে এই দুর্বলতা ছিঁড়ে ফেলতেই হবে। বিশু আবার বিড়ালের দিকে তাকালো। বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোক রশ্মির মতো জ্বলছে, সে আলোর দিকে তাকানো যায় না। বিশু মনের দুর্বলতা ত্যাগ করে তবু এক দৃষ্টে সেই বিড়ালের চোখের দিকে তাকিয়ে রইল। বিড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে এক পা করে এগিয়ে আসতে লাগলো। এবার কিন্তু এ কি, বিড়ালটা হঠাৎ অত বড় হয়ে উঠছে কেন? বিশুর এবার সত্যি ভয় হল। ও দেখল বিড়ালটা যত এগুচ্ছে ততই বড় হচ্ছে। কি সম্ভব, পাশে একটা চিতা খোঁচা অর্ধদগ্ধ বাস পড়েছিল, ও সেটা কুড়িয়ে নিয়ে রুখে দাঁড়ালো। এবার বলল,
আর এক পা এগোবি তো মেরে ফেলব।
বিড়ালটা তখন আর বিড়াল নেই, তার তখন বাঘের মতো আকার। চোখে মুখে আকনের হলকা আর কুচকুচে কালো গায়ের রং। হঠাৎ কে যেন বিশুর উপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাসটা। তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল,
কি করছো হয়ে ছোকরা, আমি জানি এরকম অঘটন একটা কিছু ঘটবে, দুহাত জোড় করে ক্ষমা চাও ওর কাছে, বলো অন্যায় হয়ে গেছে।
বলে বামুন নিজেই বলতে লাগলো,
তুমি ওকে ক্ষমা করো বাবা, ও ছেলে মানুষ, ওর অপরাধ দিও না, তুমি সস্থানে ফিরে যাও।
বিশু নিজেও তখন ভয়ানক খাবড়ে গেছে। সে একবার হাত জোড় করে বলল,
আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না।
অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পর সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনি এক পা করে পিছু হটতে লাগলো, আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হল। তারপর চিমনিটার ভিতরে ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু। ওর গা দিয়ে তখন দরদর করে ঘাম ছুটছে। বামুন বলল,
ওই বিড়ালটা বিড়াল নয় বাবা, কালো বিড়াল, অপঘাতে মরলে অনেক সময় ওরা পুষ্কর জনি প্রাপ্ত হয়, ওটাও তাই, মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায়, ও জেগে উঠলে কারো সাধ্যি নেই ওকে আটকায়, আমি আসতে আর একটু দেরি করলেই ও শেষ করে ফেলতো তোমাকে।
বিশু বলল,
আপনি না এলে আমি সত্যি রক্ষা পেতাম না ঠাকুর মশাই, ভূত আমি বিশ্বাস করতাম না, এখন করছি, এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না, পুষ্কর ভূত সত্যিই ভয়ঙ্কর।
এর কিছুক্ষণ পরেই সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে সব দাহ করল ওরা। স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল। তবে সেই থেকে বিশু
আর কখনো লাশ পোড়াতে যায়নি।
এর সাথে সাথে আজকের মতো আমাদের প্রতীকের সময়টা শেষ। রাত দুটো বেজে গেছে এক মিনিট এবং শেষ মুহূর্তে বেশ কিছু প্রার্থী আমি স্বীকার করে নিতেই চাই যারা আমাদের সাথে পুরো প্রোগ্রাম জুড়ে ছিলেন। তাদের মধ্যে আছেন সোমাইয়া খান, সারা জিসান উত্তরা থেকে, তিনি বলছেন স্টোরিগুলো ভয়ের ছিল, শহীদুল শুভ তিনি ধানমন্ডি থেকে বলছেন কনক ভাই বিগ স্টোরি শুনতে একটু বেশি ভালো লাগে, রিপন রাজবাড়ি থেকে আমি আর আমার বড় ভাই শুনছি ভয় লাগছে, এবং তারপরে আপনি আমাদেরকে শুনছেন বলেছেন রামনি ইসলাম খুশি মনি ফ্রম টঙ্গি তিনি আমাদেরকে এস এম এস করেছেন, সঞ্জিদা আমিরপুর থেকে আমাদেরকে এস এম এস করেছেন, এই মুহূর্তে আমাদের সাথে এমডি রাজীব স্বপ্ন রয়েছেন, এম এইচ হীরা আমিরপুর এক থেকে, ফাহিম ফয়সাল আরমান আমাদের সাথে রয়েছিলেন, ইসরায়েল ফ্রম মুগ্ধা তিনি বলছেন আই লাভ ভৌতিক, এবং শেষ মুহূর্তে ফেসবুক থেকে একটু টু করে আসতে চাই সেখানে কারা কারা কমেন্ট করেছেন তাদেরকে একটু দেখে যাই এবং পরপর কিন্তু আজকে আমরা বিদায় নিয়ে নিব। আমাদের সাথে শেখ রাতুল আমাদের সাথে ছিলেন, রায়হান হাসান রাজীব তিনি বলছেন ভাই শুনছি মাইমুন সিংহ জামালপুর থেকে ভৌতিক ঘটনা, আমার কাছে খুব ভয় লাগছে এবং আমি আমার ওয়াইফের সাথে শুনছি অনেক ভয় অনুভব করছি দুজনেই, আই লাভ এশিয়ান রেডিও অনেক ভয় নিয়ে আছি রাত দুটো পর্যন্ত আপনাদের সাথে, এবং এরই সাথে সাথে আজকের মতো ভৌতিক থেকে বিদায় নিচ্ছি, আগামী মঙ্গলবার আবারও কথা হবে ভৌতিক 90.8 এ, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়, শুভরাত্রি।